exclusively on FusionBD.com.
Good FM. The night comes alive with Grounding Form.
শুনছেন সবসময় রেডিও ফুটেক পয়েন্ট ফোর এফএম, আমি রাস্তা আছি সামনে, আমার সাথে রয়েছে কুসুম ভাই এবং আজকের অতিথিরা। আজকে কিন্তু স্পেশাল গেস্ট আছেন আমাদের এখানে। আমরা গেস্ট বলবো না, আমরা বলবো বোথ অফ মাই মেম্বার, বাট তার নামটা আমরা বলবো না। আমরা তার সম্পর্কে জানতে হলে বলবো যে আমাদের পেজটা ভিজিট করতে, এবং সেই পেজে গেলে আপনারা জেনে যাবেন যে কে আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। শুরুতে জানিয়ে দিচ্ছি কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমাদেরকে SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনকে টাইপ করুন ফুর্তি, FOYT স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাশে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেইল করতে চাইলে আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutafm@radiofurti.fm, which is bhutafm@radiofurti.fm। তার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে গেছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, এবং আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofurti and www.facebook.com/bhutafm.rasel। আজকে আমি একটা জিনিস ভুল করেছি, প্রথমেই আমি কোনো SMS নিব না, SMS আজকে করে লাভ নেই। সুতরাং আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইনবক্স করতে হবে। ইনবক্স করতে হলে কোথায় যেতে হবে? www.facebook.com/bhutafm.rasel, এখানে যেয়ে আপনারা আপনাদের মেসেজগুলো আমাদের কাছে ইনবক্স করুন, এবং আমরা সেইখান থেকে আপনাদের মেসেজগুলো পড়বো। যারা রেগুলার আমাদেরকে SMS করেন তাদেরকেও আমি রিকোয়েস্ট করবো SMS না করে আপনারা এই ফ্রি ব্যবস্থায় চলে আসুন। আর সেই সাথে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের মোটামুটি রমজান মাস শেষের দিকে, এখন ঈদের খুশি শুরু হয়ে গেছে। আমি জানি যে আজকে যারা শুনছেন, মোস্ট অফ দ্য লিসনার্স যারা আছেন এখন তারা রাস্তায়, এবং তারা যাচ্ছেন তাদের আপনজনের কাছে, আপনজনের সান্নিধ্যের জন্য বিভিন্ন জায়গায়। ঢাকার বাইরে অনেকে যাচ্ছেন, কেউ লঞ্চে, কেউ বাসে, কেউ ট্রেনে, এই মুহূর্তে কেউ বাতলাইনে। তো যারাই যাচ্ছেন, যারা যে যেখানে আছেন, যেখান থেকে শুনছেন, আশা করছি যে আমাদের সাথে এই পুরো মুহূর্তটা ভালো কাটবে। আমি এখনও বলবো না, কারণ আপনাদের এই জিনিস এক্সপ্লোর করতে হবে। আপনারা চলে যান www.facebook.com/radio.furti, আর আপনি জানতে চান যে কে আমাদের সাথে আজকে আছেন, কে আমাদের আজকে স্পেশাল সেই গেস্ট যাকে আমি বলছি যে ফুটফোনের মেম্বার, আমাদের অনারেবল মেম্বার, তাদের জন্য আপনার যেতে হবে আমাদের পেজটাকে, এবং সেই পেজটা ভিজিট করতে হবে। আপাতত চলে যাব, আমরা একটা ফোন কলে যাব, এবং সেই ফোন কলে আমাদের সঙ্গে আমাদের একজন লিসনার, যিনি কথা বলবেন কিছুক্ষণের মধ্যে। এবং তার আগে আপনাদের জানিয়ে দিই যে আপনারা আগামী যে শুক্রবার অর্থাৎ 30 তারিখ, এই 30 তারিখে আপনারা যারা ভোট আসামে পার্টিসিপেট করতে চান, আজকে একটা ঈদের, আমি বলবো যে ঈদের স্পেশাল একটা শো হচ্ছে, এবং নেক্সট যে ঈদের পরের যে শোটা আছে সেই শোতে যদি আপনারা পার্টিসিপেট করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদেরকে ইমেইল করে জানিয়ে দিন যে আপনারা আপনাদের ঘটনা পাঠিয়ে দিন, এবং আপনারা জানান, অবশ্যই উল্লেখ করুন যে আমি 30 তারিখে আসতে চাই, আমরা আপনাকে ডেকে নেব। আপাতত আমরা চলে যাব ঘটনায়। আমাদের সঙ্গে আছেন একজন লিসনার, তাকে আমরা মোটামুটি ফোনে পেয়ে গেছি, এবং আমরা তার সাথে কথা বলবো এখন। আপনারা কি রেডি এখন? ওকে, আমরা যে ঘটনাটা শুনবো সেটা আজকে প্রথম শুরুটাই একটু অন্যরকম ভাবে হচ্ছে। আমরা একটা ফোন কল নিচ্ছি, মানে একদম ফার্স্টেই, এবং সেই ফোন কল সাথেই মানে আমরা আজকে আমাদের এই আজকের এপিসোডটা শুরু করছি। যাই হোক, হ্যাঁ রেডি মনে হয় আমরা এখন। ওকে, আমরা যাই। হ্যালো, ঘটনাটা কোথায় ঘটেছিল আপনি কোন কোম্পানির নাম বলবেন না আমি জানি, বাট কোথায় ঘটেছিল এটা কি বলা যাবে? নামটা বলেন এবং আপনি কোথা থেকে বলছেন সেটা একটু বলে ফেলেন।
আমি বলছি
জি। আচ্ছা, নাম তো বলবেন না।
আমি যখন চলে আসি ওনারা রিকোয়েস্ট করছে যেন আমি কাউকে ডিসক্লোজ না করি।
আচ্ছা আচ্ছা,
হ্যাঁ, আমি যেখানে দেশের স্বার্থ জড়িত।
আচ্ছা,
তো খুব রেকর্ড যারা কিনা আউটসোর্সিং বা সফটওয়্যার
ঠিক আছে আমরা আর ডিটেলে না যাই, আমরা আমরা যেহেতু বুঝতে পারছি যে কোন একটা খুবই রেপুটেড কোন একটা কোম্পানি এবং সেখানে আপনার মানে সেইখানকার ঘটনা আপনি বলবেন।
জি জি আচ্ছা আমি তাহলে ঘটনাটা চলে যাই। প্রথম ঘটনাটা শুরু করে মার্চে আমি ট্রেনিং শেষ করার পর আমাদের ইউজুয়ালি নাইট শিফট করতে হয়, মানে লেট নাইট রাত 10টা থেকে ভোর 6টা। তো অনেক বিশাল অফিস ছিল আমাদের, আমরা নর্মালি দুইজন করে থাকি আমরা যেহেতু আউটসোর্সিং এর কাজ। তো প্রথম যে কয়েকদিন ধরে লক্ষ্য করলাম যে হঠাৎ অনেক সাউন্ড পাই, হ্যাঁ আশা করছি কেউ থাকে না, অনেক সাউন্ড, ফিস মাঝে মধ্যে হাসির শব্দ, কান্নার শব্দ, সবচেয়ে ভয় লাগতো কান্নার শব্দ গুলো। হ্যাঁ আমি লাইক আমি একটু ওয়াশরুমে দিয়েছিলাম, একটা বিশাল করিডর, তো এখন ওই করিডর আশেপাশে অনেকে বসার জায়গা মানে ওয়ার্ক প্লেস, কিন্তু তাদের কোনো নাইট থাকে না। তো ইজিলি আমরা যদি রাত একটা অন্ধকার আপনি যদি দেখেন যে কান্নার শব্দ বা বা ফিসফিস শব্দ আপনি মানে একটা সার্ট একটা অদ্ভুত একটা ফিলিং হবে, আপনি ভয় পেয়ে যাবেন। সেরকম তো আমি আমার কলিগদের বললাম যারা সিনিয়র আছে, দেখেন এগুলো বাদ দিন, আল্লাহর নাম নিয়ে থাকেন, এগুলা করেন, এগুলো নিয়ে যত কনসেন্ট্রেশন করবেন তত সমস্যা হবে। তো গেল, তো সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে আমার এপ্রিলের শেষে। হ্যাঁ এপ্রিলের মিড অফ এপ্রিল, ওই দিন আমার খুব গরম ছিল। তো এর আগে বলে দিই যে আমাদের ক্যাটারিং সার্ভিস থেকে মিড নাইট বা 2টা 3টা থেকে আমাদের জন্য লাঞ্চ বা মানে লেট নাইট ডিনার আসতো। হ্যাঁ ইউজুয়ালি কারণ ওই টাইমে রিসেপশনে কেউ থাকতো না, তো নর্মালি আমাদের কি বলে একটা ফোন দিত বা মোবাইল ফোন অথবা একটা বেল বাজতো আমাদের ডেস্টিনেশনে অটো, তো ওইখানে আমরা যেতাম এক জায়গায় খাওয়াটা রিসিভ করতাম, ফাইন করতাম। তো যেদিন ঘটে ওই দিন কিছুক্ষণ আগে কারেন্ট চলে গেছে, ২:৪৫ হবে এরকম। তো আমার সাথে যিনি নাইটে ছিলেন উনি চলে গেছেন, উনি বলেন যে আমি যাচ্ছি একটু সিগারেট খেয়ে আসছি নিচে, হ্যাঁ আপনি থাকেন। এই তো এখন কারেন্ট চলে গেল, জেনারেটর ওপেন হচ্ছে না, নর্মালি কারেন্ট চলে গেলে অটোমেটিক অটো জেনারেটর অফিস অটো জেনারেটর চালু হয়ে যায়, তো কিছু অফ হয়ে যায় অটোমেটিক, জাস্ট মোবাইলের আর কিছু আমার কফি পেন্ট্রি সফটওয়্যার লাইট আর হচ্ছে রিসেপশনের ইমার্জেন্সি লাইট আর হচ্ছে ক্যামেরার একটা লাইট চলে যেটা কিনা 24 ঘন্টা থাকে ওইটা। তো আচ্ছা কেউ আসলো তখন কেউ টোকা দিল, হ্যাঁ আমি এত নর্মালি দিনের বেলায় কোনো সাউন্ডই শোনা যায় না, কিন্তু আমি যেহেতু একা অফিসে একটা কাছে টোকা দিল তো ইজিলি সাউন্ড ক্যাচ। তো আমি গেলাম দেখলাম যে মোবাইলের লাইট জ্বালাব, লাইটও কাজ করতেছে মানে মোবাইলের যে লাইটও কাজ করতেছে না। আর তো আমি গেলাম তো স্যার এনেন আপনাদের খাওয়া, তো কেমন একটা প্রথমে একটা কেমন একটা বাজে একটা গন্ধ আসছে, বললাম যে আজকে লাঞ্চ কি আছে এরকম গন্ধ করেন, কই স্যার অসুবিধা নেই আপনি চেক করেন। তো লোকটার দিকে আমি চোখের দ্বারা মানে চোখটা আমি লাঞ্চ করলাম, তো চোখটা আমি যেটা খেয়াল করলাম মানে তার চোখে একটা চোখ নাই আরেকটা চোখ কেমন যেন ফ্যাক আছে, আমাদের কাছে তো আমি একটু ভয় কারণ তার হাতের আঙ্গুলের ব্যান্ডেজ ভাজা। তো আমি এরকম কি ভাই কি হয়েছে আপনার, কিছু না স্যার কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওকে আমি কারণে গেলাম স্যার খুলে আমাকে কেমন দেখলাম স্যার ভালো করে চেক করেন, কিন্তু এখানে তো অন্ধকার ঠিক আছে প্যান্টি সবাই চেক করি খাওয়া ঠিক আছে কিনা। তো আমি প্যান্টির দিকে চলে গেলাম, ওইখানে শুধু ইমার্জেন্সি লাইট যেহেতু আছে, তো আমি খুললাম, খুলে দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারি না, বিশ্বাস করা যায় না, দেখিতে চারটা কাটা আঙ্গুল আর একটা চোখ, হ্যাঁ রক্ত আর কিছু পোকা ঘিস ঘিস করতেছে। আমি ওইখান থেকে আমি মানে থতমতে খেয়ে গেলাম, কি করবো মানে এত ভয় পাচ্ছিলাম, খুব অসহায় লাগতেছিল, আমি চিৎকার করবো কেউ নাই, আমি যে একটা দৌড় দেবো ওই লোকটার সামনে। তো আমি আবার মানে দৌড়ে আমি একটু নিচে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না, আমি সেন্স হারাই ফেলি। তো কিছুক্ষণ পর আমার সেন্স আসে, দেখেছি আমার কলিগ আর নিচে সিকিউরিটি গার্ড, কি ব্যাপার স্যার এসে ততক্ষণে কারেন্ট এসেছে। তো তখন আমি তাদেরকে বলে বললাম যে এই ঘটনা বস্তু, এখন সিকিউরিটি গার্ড আর আমার কলিগ কই হবা কই, আমি তো আমাদের এখানে তো কারেন্টই দেয় না, কি বলেন আপনি এসব।
আচ্ছা
হ্যাঁ এইসব কারণে আমি বললাম যে আপনি দেখেন রিসেপশনে, আপনি তাহলে ক্যান্টিনে দেখেন ওই একটা কি বলে খাওয়ার বক্স আছে, তো ওইখানে ওনারা গেলেন, ওখানে যে ওনারা ওনারাও হতবাক, ওখানে কোনো কিন্তু ওনারা আঙ্গুলার চোখ পেলেন না, কিন্তু রক্ত পচা রক্ত পড়েছিল, গন্ধ আসতেছে পোকা ঘিস ঘিস, এটা দেখে তো পরে সিকিউরিটি ছবি তুললো। তো তারপরের দিন অফিস ম্যানেজমেন্টকে জানানো হলো যে এখন মজার বিষয় হচ্ছে ওইখানে মানে সিকিউরিটি চেক করা হয়। আমি প্রথমেই বলতে চাই রেজিস্ট্রেশনে একটা ক্যামেরা থাকবে যে 24 ঘন্টা ওপেন থাকে, হ্যাঁ ওটা আলাদা। তো ওই যে 17 মিনিট ওই ঘটনাটা ঘটে, ওই 17 মিনিটে দেখানো হয় কিছুই ঘটে নাই, যেটা বলে এখন বনানী থানা থেকে বলে এটা একটু মিলাক টিলাক পড়াই ফেলেন, হ্যাঁ সেটাই যেটা হয়। কিন্তু তারপরে আমার যে এত ভয় লাগে আমি আর সঙ্গে সঙ্গে চক্র ছেড়ে দিই। তো অনেকেই বলছে যে এরকম একটা সমস্যা হয়। তো সিকিউরিটি গার্ড একটা কথা বললো, মানে যখন তার চেহারার বিবরণ বললাম, কই স্যার সে তো স্যার আব্দুল মালিক, সে তো 2 বছর আগে মারা গেছে, এরকম বনানীতে একটা মানে বাইক আনার সময় সে অ্যাক্সিডেন্ট করছিল, 2 বছর আগে মানে মারা গেছিল। তো অনেকেই তাকে দেখে।
আচ্ছা, এইটাই আপনার ঘটনা ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আশা করছি যে আপনাদের এই ঘটনাটি অনেক ভালো লেগেছে। অ্যান্ড অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকে আমাদের ইনবক্স করছেন অনেকেই অনেক কিছু। সৌরভ আমাদের সাথে আছেন, আমার সাথে রয়েছেন দেখতে পাচ্ছি, আবু হেনা আমাদের সঙ্গে আছেন, আতিক, সবাই লিখছেন ফেসবুকে, ইনবক্স করছেন আমাদেরকে। আমার সাথে আছেন তাকিব চট্টগ্রাম থেকে, প্রিন্স আছেন আমাদের সঙ্গে, রুহান আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন সজন, সুজন, এছাড়াও মোহাম্মদ রফি, শিফাত আহমেদ আছেন আমাদের সঙ্গে, এছাড়া আবদুল্লাহ খান, ইমন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এস কে, তাওসিফ আহমেদ আছেন, এবং আসসালামু আলাইকুম জানিয়েছেন তাকিব আমাদের সাথে আছেন, হার্ট কিং আমাদের সঙ্গে আছেন, কিশোর আমাদের সঙ্গে আছেন, পলাশ আহমেদ আছেন, ভালো লাগছে লিখেছেন, জোস লিখেছেন ফার্স্ট স্টোরিটা ভালো, মোহাম্মদ সাফিউল আমাদের সাথে লিখেছেন, নাকিব আমাদের সাথে আছেন, খুব ফাস্ট যাচ্ছে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও ফাহাদ, এছাড়াও আমাদের সাথে হাই জানিয়েছেন, আচ্ছা উন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, হেভেন রিফাত, এছাড়া আমাদের সঙ্গে আছেন সোহান সহ আরও অনেকে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আমাদের পরবর্তী ঘটনায় এখন যাব, এবং আপনারা আশা করছি যে পরবর্তী ঘটনাটা অনেক এনজয় করবেন। আমাদের সাথে আমাদের সঙ্গে একজন নতুন অতিথি আছেন যিনি এখানে জয়েন করেছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় আমরা যাব।
জি, আমার নাম আদিব সাদমান আল হক শুদ্ধ, আমি মতিঝিল থেকে এসেছি।
ওকে, আপনার ঘটনা শুনি।
তো আমার ঘটনা 2013 এর, তখন আমরা শাহজাহানপুরে একটা রেলওয়ে অফিসের কোয়ার্টার থাকতাম। তো ঘটনা ঘটে অক্টোবরের দিকে, তো সামনে মাসেই আমার পরীক্ষা, তো সের জন্য আমার রাত জেগে পড়তে হতো। তো একদিন প্রায় রাত 2:30 সময় আমি পড়ছিলাম, তো সেই রাতে বেশ গরম ছিল। তো গরমের জন্য আমার রুমের সাথে একটা অ্যাটাচড বারান্দা ছিল, তো সেই বারান্দাটার দরজাটা খুলে আমি বিছানায় বই খাতা নিয়ে পড়ছিলাম। তো প্রথম 10-15 মিনিট নর্মালি কেটেছে, তো এরপর নোটিস করলাম যে বাতাস আসছে না, মানে আমার একটু গরম লাগে, ঘামছি আমি। কিন্তু বাইরে তাকিয়ে দেখলাম যে বেশ বাতাস, গাছপালা নড়ছে, তো একটু অদ্ভুত লাগলো। তাই আমি একটু বাইরে যেয়ে চেক করার জন্য গেলাম, ঠিক দরজাটা পার করে বারান্দায় যেতেই দেখি অনেক বাতাস, কিন্তু ভিতরে ঢুকতে নাই কিছু, মনে হচ্ছে কিছু একটা ব্লক করছে বাতাসটা। তো একটু আশ্চর্য হয়েছিলাম, বাট কিছু মনে করিনি, তাই আমি একটু বারান্দাটি একটু কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। তো তখন নোটিস করলাম যে আমাদের বাসাটা ছিল নিচতলায়, আর বাসাটার পিছনে একটা ছোট একটা ইয়ার্ড টাইপের ছিল যেখানে যাওয়া যেত, নিচতলার একটা গেট দিয়ে, সেই গেটটার তালা খোলা, সেটা সাধারণত লাগানো থাকে। তো দেখে ভাবলাম কাজের মেয়েটা মনে হয় ভুলে খুলে রেখেছে। তো তখন আমি ছোট ছিলাম, অ্যান্ড রাতটাও পূর্ণিমার রাতের টাইপ, অনেক আলো ছিল বাইরে। তো আমি কিউরিওসিটি নিয়ে ভাবলাম একটু বাইরে দিই, বাইরে ঝড় টাইপের বাতাস অনেক, একটু হাঁটি। তো খুলে আমি গেলাম, তখন আমার প্যারানর্মাল কিছুর কথা আমার চিন্তা ছিল না, তাই আমি নির্ভয়ে গেলাম। তো দাঁড়িয়ে আছি, তখন একটু নোটিস করলাম যে আমার যে রুমের দরজাটা সেখান থেকে ট্রান্সপারেন্ট কালো আসছে একটা জিনিস আমার মানে বাইরের দরজাটার দিকে আসছে, মানে এটা আসতে আমার চোখ ওদিকেই ছিল, আস্তে আস্তে একসময় ওটা একদম ওই ওই গেটের সাথে একদম মিশে গেল।
আচ্ছা,
তো তখন আমার একটা হালকা ভয় লাগা শুরু করলো। তো একটু কাছে গিয়ে যখন চেক করলাম, দেখলাম একটু আগে যে আমার রুমের দরজার সাথে যেটা ঘটছিল সেটা এখানে ঘটছে, মানে বাতাসটা ভিতরে ঢুকেছে না, বাতাসটা ওইখান দিয়েই ব্লক হয়ে যাচ্ছে। তো তখন এবার আমি পুরোপুরি অনেকখানি ভয় পেয়ে যাই, ভাবি আজকে রাতে আর পড়াশোনা দরকার নেই, আমি ঘুমিয়ে যাই। তো ও দরজাটা তালা দিয়ে আমি ভিতরে যাচ্ছিলাম, তখন আমার যে বারান্দাটা ওখানে গ্রিল ছিল, তো গ্রিলের উপর দেখতো নেট নেট টাইপের ছিল যাতে মশা না ঢুকে। তো ওইখান দিয়ে আমি দেখতে পাই যে বাইরে গাছপালার মাঝে একটা লম্বা কালো সেটা দাঁড়িয়ে আছে। তো তো আমার যেটা সবচেয়ে অদ্ভুত আর ভয়ের লাগে সেটা হচ্ছে জিনিসটার একটা মাত্র চোখ, আর জিনিসটা অনেক লম্বা, নর্মাল মানুষের থেকে অনেক অনেক লম্বা, আর আমার দিকে একদম ডাইরেক্ট তাকে আছে। তো ভয়ে আমার পুরো গা ঠান্ডা হয়ে যায়, অ্যান্ড আমি আমার এতটুকু এনার্জি ছিল না যে আমি চিৎকার দিব অথবা দৌড় দিব, এরকম কিছু চিন্তাই ছিল না। তো আমার বারান্দাতে আমার সাইকেল রাখছি, তো আমি ভয়ে ওটার দিকে চোখ রেখেই এক পা করে পিছে হাঁটছিলাম। তখন হঠাৎ করে অজান্তে ওই সাইকেলের সাথে পা লেগে আমি পড়ে যাই, পড়ে ঠিক সাইকেলটার উপরেই পড়ি, এর জন্য একটু পিঠে ব্যথা পাই। তখন আমার চোখটা সরে গিয়েছিল তার থেকে, যখন ফেরত ওটার দিকে তাকাই দেখি ওটা আমার গ্রিলটা ধরে ঝুলে আছে, একদম ঠিক আমার দিকে তাকিয়ে ঝুলে আছে, এবং এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যে মনে হচ্ছে আমাকে, আমি ওর খাবার আর আমাকে খাবে, একদম এরকম দিকে তাকিয়ে আছে। আর তখন একটা খুব জোরে একটা বাতাস এসে সে নেট যে লাগানো ছিল খুব পাতলা ছিল সেটা একদম খুলে নিচে পড়ে যায়। সে আওয়াজটা হয় সে আওয়াজে আর কন্ট্রোল রাখতে পারি না আমি সেন্সলেস হচ্ছি। পরদিন সকালে ভোরের দিকে আমার তখন আমার জ্ঞান ফিরে, আমি ওই জায়গাতেই ছিলাম, ওই সাইকেলের উপরেই ছিলাম, আর ওই জিনিসপত্র আশেপাশে পড়ে আছে। তখন হঠাৎ আমার ওই রাতের কথা মনে পড়ে আর বুকটা আবার কেঁপে ওঠে, তখনই একটা জোরে চিল্লান দিই, আর তখন বাইরের সবাই ছুটে আসে আর আমাকে দেখে আমি ওখানে পড়ে আছি। তো নিয়ে যখন আমাকে খাটে নিয়ে যায় সময় জিজ্ঞেস করে কি হয়েছে, তখন আমি সব খুলে বই, এবং তারপরে ওই পিঠে একটা খুব বড় একটা ক্ষত পাওয়া যায় না, খুব বড় একটা ক্ষত যেটা ওই সাইকেল থেকে পাওয়ার আসলে কথা না, তাও এটা ইগনোরই করা হয়, এবং বেশ কয়েকদিন ওইটা হিল হতে সময় লেগেছিল।
আচ্ছা,
তো বেশ কয়েকদিন পর যখন ওটা হিল হয়ে যায় তখন আমাকে একটা পুজুর টাইপে একটা লোকের কাছে নিয়ে যাওয়া হয়, একটু দেখে দেয় যে কী হয়েছিল আসলে। সে এটার পুরোপুরি কোনো এক্সপ্লেনেশন দিতে পারে নাই। তো যাই হোক, ঘটনাটা এখানেই শেষ, বাট এর কিছু আফটার এফেক্টস রয়েছে যেটা এখন আমি ভোগ করি, যেটা আমি রাতের ঠিক 2-3টার দিকে আমি ঘুম থেকে উঠে যাই আর বাইরে চলে যাওয়ার চেষ্টা করি, যেটা স্লিপ ওয়াকিং না ওই টাইপেরই, যে আমার ফুল সেন্স রয়েছে বাট আমার মনে হয় যে বাইরে কেউ আমাকে একজন ডাকছে, কেউ একজন দাঁড়িয়ে আছে, আমার ওখানে যেতে হবে। কিন্তু আমি এটাও বুঝি যে এটা আমার জন্য বিপজ্জনক হতে পারে, ক্ষতিকর হতে পারে, বাট কেন জানি আমার ওখানে একটা মন, যদিও আমি জানি তাও আমি আমার বডি মানবে না, মানতে চায় না, এবং অটোমেটিক সেখানে চলে যেতে ইচ্ছে করে। এরকম বেশ কয়েকবারই হয়েছে, এর জন্য বাসায় আমার জন্য রাতে তালাই মেরে রাখা হয়। আর আরও একটা কথা, যে আমি এখন রাতের বেলা বারান্দা অথবা জানালা এসবের দিকে তাকাতে পারি না, সেই রাতের কথা মনে পড়ছে। সেই ছিল মূলত।
থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা পরবর্তী ঘটনায় যাব, এবং আমরা যে ঘটনাটা এখন এই মুহূর্তে আমার সামনে আছে আমি দেখতে পাচ্ছি, এই ঘটনাটা খুব অদ্ভুত, এবং এই ঘটনাটা ইমেইল, এই ইমেইলটি পাঠিয়েছেন আমাদের একজন লিসনার, যিনি তার নামটা বলতে নিষেধ করেছেন, এবং তিনি লিখেছেন যে এই ঘটনা তিনি শেয়ার করতে চান, যেটা তিনি রিসেন্টলি ফেস করেছেন। অ্যান্ড তিনি বলছেন যে ডোন্ট সে মাই নেম, আচ্ছা আমি বলবো না। অ্যান্ড তিনি বলছেন যে এটা স্টার্ট হয়েছিল ইন 2014, এবং তিনি বলছেন যে আই হ্যাড অ্যান অ্যাফেয়ার উইথ আ গার্ল, তার নাম ছিল সন্ধ্যা, এবং তার অনেক কুল একটা কাপল ছিলেন। বাট একটা ব্যাপার সেটা হচ্ছে যে এইখানে শুধুমাত্র তখনই ব্যাপারটা অনেক ভালো হতো যদি তাদের দুজনের মধ্যেই সম্পর্কটা থাকতো। তারা তখন ছিল, তারা মানে এই এই যে কাপলটা ছিল, তারা তাদের মানে এই যে সন্ধ্যা এবং যিনি আমাদেরকে ইমেইলটা লিখছেন, তারা থার্ড গ্রেড থেকে একে অন্যকে চিনত, এবং তারা বেস্ট ফ্রেন্ড ছিল। এরপরে একটা ব্যাপার হয় এবং আচ্ছা না এটা সন্ধ্যার ব্যাপার তিনি বলছেন না, সন্ধ্যার সাথে তার সম্পর্ক ছিল, বাট তার একটা ফ্রেন্ড ছিল যাকে সে থার্ড গ্রেড থেকে চিনত, তার খুব ভালো ফ্রেন্ড, এবং হঠাৎ করেই সে রিয়ালাইজ করতে পারলো যে সেই ফ্রেন্ডটা সে লাভস মানে যাকে যিনি লিখছেন তাকে। তো এটা জানার পরে তিনি যেটা করলেন সেটা হচ্ছে খুবই মানে কি করবেন বুঝতে পারছিলেন না, একটা সম্পর্ক চলছে একজনের সাথে, সন্ধ্যার সাথে কেবল সম্পর্ক তৈরি হয়েছে, আবার এইদিকে সে অনেক ছোটবেলার ফ্রেন্ড তাকেও অনেক পছন্দ করে। সো তিনি যেটা করলেন তিনি দুজনের সাথেই কথা বলা শুরু করলেন, তিনি লিখছেন যে আই স্টার্টেড টকিং টু বোথ অফ দেম, বাট একটা পয়েন্টে এসে যেটা হলো সে রিয়ালাইজ করলো যে তিনি আসলে তার বেস্ট ফ্রেন্ড কে না যে অন্য মেয়েটি অর্থাৎ সন্ধ্যাকেই তিনি পছন্দ করেন না, বরং তার বেস্ট ফ্রেন্ডকেই পছন্দ করেন। তো তিনি সন্ধ্যাকে ছেড়ে দিলেন এবং তার সাথে সম্পর্ক অফ করে দিলেন এবং আস্তে আস্তে তার বেস্ট ফ্রেন্ডের সাথে সম্পর্কটা তাদের গাঢ় হতে শুরু করলো এবং প্রথম বছরটা তাদের খুব ভালোই গেল। হঠাৎ করে সবকিছু পরিবর্তিত হতে শুরু করলো, ধীরে 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 সে খেয়াল করলো যে তার গার্লফ্রেন্ড তার বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে এবং সবার সাথে সে অন্যভাবে কথা বলে, এবং যখন রাতের বেলায় তাদের দুজনের কথা হতো ম্যাক্সিমাম রাতেতে সে শুনতে পেত যে আরও একটা ভয়েস, মানে তার গার্লফ্রেন্ড তার সাথে কথা বলছে কিন্তু পাশাপাশি অন্য একটা ভয়েস এসে শুনতে পাচ্ছে এবং সে প্রথমে সেটাকে ইগনোর করে। এবং হঠাৎ করে একটা রাতে তার গার্লফ্রেন্ড সে স্টার্টেড ভমিটিং, এবং সেটা কি সেটা হচ্ছে বমির সাথে তার রক্ত চলে আসে, এবং এইটা আসলেও খুব বেশি একটা অবাক আমি হতাম না, এই মেইলটা আমি যে কারণে সিলেক্ট করেছি, তিনি বলেন এই বমি করতে করতে হঠাৎ করে সেই বমির মধ্যে এক ধরনের পোকা বা ইনসেক্ট দেখতে পায়, এটা কিন্তু খুব অ্যালার্মিং, এবং এটা দেখতে পায় এবং সে প্রথমে ভাবে যে এটা মনে হয় তার ইমাজিনেশন, এটা সত্যি হতেই পারে না, বমির মধ্যে এরকম পোকা আসবে কীভাবে, বাট কিছুক্ষণ পরে সে বুঝতে পারে যে না ঘটনা সত্যি। আরও একটা দিনের ঘটনা, এবং এই দিনও সেম ঘটনা ঘটে, বমি করে এবং সেম জিনিস হয়, এবং এটা আরও বেশি খারাপ ছিল এই দিনে। এবং এই সময় সে মানে মোটামুটি সে মোটামুটি মানে ভয় পেয়ে যায় এবং বুঝতে পারছে না যে মানে একই জিনিস রিপিটেডলি কেন ঘটছে, তার মাথায় আসছিল না, এবং সে তখন ডাক্তারের কাছে যায় এবং অনেকগুলো ডাক্তার দেখায়, বাট ডাক্তাররা কোনো ধরনের কোনো অসুখ বা এটা মানে কেউ বুঝতে পারছে বমিটা হচ্ছে, বাট কোনো ধরনের কোনো সাজেশন দিতে পারেনি বা কিছু মানে কোনোভাবে হেল্প করতে পারেনি ডক্টররা। তারপরে সে যেটা করে সে একদম লাস্ট হোপ হিসাবে যায় একজন হুজুরের কাছে এবং হুজুর বলেন যে হ্যাঁ তুমি পজেসড এবং তোমার এই পজিশনটা এত বেশি পাওয়ারফুল পজিশনটা যে এটা হচ্ছে এটা আসলে কিওর করা খুব ঝামেলা। এগেইন সে হচ্ছে তখন হুজুরের কাছে এবং এই সময় মানে সে দেখে যে সে চায় যে এই ব্যাপার থেকে বেরিয়ে আসতে এবং সে মোটামুটি চায় যে এই ঝামেলাটা শেষ করতে। তো হুজুর মোটামুটি একটা ব্যবস্থা করেন, সবকিছু ভালোই যাচ্ছিল, হঠাৎ করে আবারও একটা অদ্ভুত ঝামেলার সৃষ্টি হয়। আমাকে যিনি মেইলটি লিখছেন তিনি তার এক্স গার্লফ্রেন্ডকে মিস করতে শুরু করেন এবং তিনি যার সাথে তার সম্পর্ক তার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলেন এবং তিনি চান তার এক্স গার্লফ্রেন্ডের কাছে আবারও ফিরে যেতে, এবং তিনি জানতেন যে কেন এরকম হচ্ছে এবং তিনি মন্ত্রমুগ্ধের মতন যা করছিলেন তা করতে থাকেন। তার বিভিন্ন ধরনের মানে তার বিহেভিয়ারে কিছু চেঞ্জ আসে, যে কোনো সময় যে কোনো কারণে তিনি খেপে যেতেন এবং সবসময় তার মনে হতো তিনি যেন ভাসছেন, তিনি মানে তিনি যেন ভেসে ভেসে সব জায়গায় যাচ্ছেন এবং ঘুমের মধ্যে তিনি হঠাৎ করে মানে এরকম এই অনুভূতি আরো বেশি হবে, তিনি যেন কোথাও ভাসছেন এবং রাতের বেলা হঠাৎ মাঝরাত তিনি হঠাৎ করে জেগে উঠতেন এবং জেগে উঠে দেখতেন তার সমস্ত রুমটা ধোঁয়ায় ভরে গেছে। তিনি বুঝতে পারলেন যে তিনিও পজেসড এবং তিনি সেটা রিয়ালাইজ করলেন তখন যখন তার দাদু তাকে প্রথম যিনি হচ্ছে একজন হাজি তিনি প্রথম তাকে বললেন এই ব্যাপারটা এবং তিনি সন্দেহ প্রকাশ করলেন। এবং তারপরে তিনি কোনোভাবে মানে বিভিন্নভাবে তিনি জানতে পারলেন যে এই কাজটা কে করেছে, এই কাজটা সন্ধ্যায় করেছে এবং সেই সব কিছু করেছে। এবং তিনি যেটা করলেন সেটা হচ্ছে যে তিনি এটা করেছে এই কারণে যে নেতা তার কাছে ব্যাক করে এবং তার ফ্রেন্ডকে তিনি মেরে ফেলতে চেয়েছিল, এরকম একটা ব্যাপার। তো এটার পরে তার বেশি সন্ধ্যার মানে পুরো মানে ফ্যামিলি যারা যারা মানে মানে কি বলবো যে সন্ধ্যার হোল ফ্যামিলিজ আচ্ছা তারা সবাই মিলে এই ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয়। এবং এটাই হচ্ছে আসলে ঘটনা। এবং আশা করছি যে আপনাদের সবার এই ঘটনাটা অনেক বেশি ভালো লেগেছে এবং আমরা যদি পারি তাহলে তাকে ডেকে নিয়ে আমরা এই ব্যাপারটা আরও ডিটেইলে শুনব এবং আশা করছি আপনারা অনেক 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 বেশি মজা পাবেন। এবং এই ব্যাপারটা আমরা ইমিডিয়েটলি তাকে কল করব এবং আমরা জানি আমরা যখন কল করব তখন তিনি এই ঘটনাটা আরও বিস্তারিতভাবে বলতে পারবেন। আমি ছোট্ট একটা হিন্ট দিলাম। অন দ্যাট নোট আমরা একটা ব্রেক নিব এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবো এবং তারপর আমরা রিভিল করবো যে কে এসছেন আমাদের এইখানে এবং তার সাথে আমরা কথা বলবো। টিল দেন স্টে টিউনড ফর রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
Bhoot FM, the night comes alive with Grounding Form.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.1 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মৌসুম এবং আজকের অতিথিরা এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। এবং আমি যেটা বলছিলাম যে আমি শুরুই করেছিলাম যে আমাদের এখানে একজন স্পেশাল একজন মানুষ রয়েছেন আমাদের আজকের এই এপিসোডটিতে এবং তার কাছে আমরা যাবো। আপনাদের অনেকগুলো আমি দেখতে পাচ্ছি যে মেসেজ আসছে কিন্তু আমরা এটা পড়তে পাচ্ছি না, কারণ হচ্ছে আচ্ছা কিছুক্ষণের মতো আমরা পড়ে ফেলবো সেটা। আচ্ছা এখন পারবো, ওকে। সো আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের লিখছেন এই মুহূর্তে। আমি দেখতে পাচ্ছি যে সাইমুল উৎস তিনি লিখেছেন হ্যালো ভাইয়া, আই লাভ ভূত এফএম। আমাদের দেখতে পাচ্ছি এছাড়াও সুসুহান আমাদের লিখেছেন যে আমি আছি ভাই। সাদমান আহমেদ গুঞ্জন আমাদের সঙ্গে আছেন, তিনিও আছেন আমাদের সঙ্গে। এছাড়া আমাদের সঙ্গে আছেন এমডি নাইমুল ইসলাম আশা, এছাড়াও এমডি ইব্রাহিম খলিল আমাদের সঙ্গে আছেন, বাপ্পি বর্মন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইমরান হোসেন, এছাড়াও আমাদের সাথে আছেন সাকিব আহমেদ রাজ, এছাড়াও স্বপন মোল্লা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ মিশু, এছাড়াও আমাদের সঙ্গে আছেন এমডি আতিক শাহরিয়ার আকাশ, ইনোসেন্ট বয় রিয়াজ আমাদের সঙ্গে আছেন নোয়াখালী থেকে, এছাড়াও আমাদের সঙ্গে আছেন শামিম আশরাফ এবং তিনি বলছেন যে ভূত এফএম তার কমেন্ট পড়া হয় না, আজকে তো পড়ে ফেললাম। ইমতিয়াজ আহমেদ বলছেন যে আজকে ভূত এফএম খুব জমজমাট হবে, অফকোর্স আজকে হবে আশা করছি। অ্যান্ড আমাদের সাথে দেখতে পাচ্ছি শাহাদত খান আছেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আমাদের সঙ্গে আছেন সাজ্জাদ ইসলাম সহ আরও অনেকে। তো আমরা আর আপনাদেরকে ধোয়াশায় রাখতে চাই না, আমরা সরাসরি চলে যাবো আমাদের অতিথির কাছে। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে এবং তারপরে আপনাদের পরিচয় করে দিচ্ছি, সবার সবাই পরিচিত, তারপরেও আর একবার যাচ্ছি।
Well, very, very good evening, listeners. আমি কৌশিক আর আজকে একটা ঘটনা শোনাতে আসছি। এই ঘটনাটা কোনো অতীতে ঘটে যাওয়া ঘটনা না, এই ঘটনাটা কোনো ভিন দেশে ঘটে যাওয়া ঘটনা না, এই ঘটনাটা এখনো চলছে, ইটস লাইক রেকরিং যাকে বলে। হয়তো আমি এখন এখানে আছি, হয়তো কিছু একটা হচ্ছে, আমি নিজেও জানি না। এই ঘটনাটা হচ্ছে গিয়ে ওই বাসার যেখান থেকে আমি এই মুহূর্তে এই শোতে এসেছি এবং এই শো শেষ করে ওখানেই যাবো আর কি, এটা সেই বাসার ঘটনা। এবং আরেকটা কথাও বলে দিই যে এটা কোনো স্পেসিফিক যাকে বলে আমরা যাকে বলতে পারি আর কি, কোনো ওরকম ইয়েলো এরিয়ার ঘটনা না যেখানে প্রচুর হন্টিং এর গল্প এসেছে। এটা কোনো গ্রামের কোনো রিমোট এরিয়ারও কোনো গল্প নাই, এটা ঢাকা শহরের উত্তর বনানীর ঘটনা
এবং খুবই মানে ব্যস্ত একটা জায়গা। কি বলা যায় যে একটা লুপ তৈরি হয়েছে, মানে এখানে আপনি বেরোতেই পারছেন না, এটা
ওইটা আমি গল্পের মধ্যে
ওকে আমরা আসি
যে এক্স্যাক্টলি জিনিসটা কি হচ্ছে। তো শুরু করি প্রথমে এইটা বলে যে এক্স্যাক্টলি কোথায় লোকেশন আমার বাসার আমি সেটা বলছি না, কেন তারপরে এটা একটু ফিজিক্যাল হয়ে যাবে,
সবাই দেখবেন যে আপনি সবার ঘুম
হতেই পারে, ইউ জাস্ট ডোন্ট নো, দিস মাইট হ্যাপেন। বাট বলি এটা আর কি, উত্তর বনানী এক জায়গায়, এবং আমাদের বাসাটা তৈরি হয়েছিল একজন ইন্ডিপেন্ডেন্ট প্রোমোটার এটা তৈরি করেছিলেন। লেআউটটা বলে রাখা দরকার, তার কারণ হচ্ছে গিয়ে এটা পরে মানে ঘটনার মধ্যে জিনিসটা একটু মানে ম্যাচ হয়ে যাবে আর কি। আমার অ্যাপার্টমেন্টের লেআউটটা ভেরি ওপেন, অর্থাৎ বিভিন্ন বিভিন্ন পয়েন্টে যদি কেউ বসে থাকে বা থাকে সে কিন্তু চাইলে পুরো অ্যাপার্টমেন্টটা দেখতে পারে।
আচ্ছা,
বেশ ওপেন একখানা লেআউট, মানে পিলার টিলার কম,
হ্যাঁ,
লিভিং রুম, ডাইনিং স্পেস সবকিছু লাইক ভেরি মাচ ওপেন। আর পাঁচতলা বাড়ি আমাদের এবং 18টা অ্যাপার্টমেন্ট আছে, উপরে দুটো হচ্ছে যে জয়েন্ট ইউনিট যেটা।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
এবং অ্যাট দিস মোমেন্ট আমরা আছি হচ্ছে গিয়ে 4+3+2+9, আমরা 13 জন ফ্যামিলি আছি ওখানে। আনলাইক অন্য অ্যাপার্টমেন্টস যেখানে মানুষজন মানুষজনকে বেসিক্যালি চেনে না, জানে না, হাই আর হ্যালো পর্যন্ত লিফটে দেখা, আমরা কিন্তু ওরকম না, আমরা কিন্তু একে অপরকে
খোঁজ খবর নেই,
যথেষ্ট খোঁজ খবর নিই এবং সময়ে অসময়ে সুখে দুঃখে আমরা কিন্তু আসি আর কি। হ্যাঁ, মানে আমরা একে অপরকে চিনি। হ্যাঁ, তো পিকনিক যাই না একসাথে, এটাই আর কি। তো এখন আমি এই বাসাতে 2007 থেকে আছি, অলমোস্ট 10 ইয়ার্স হয়ে গেল। অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং 2013 পর্যন্ত ইট ওয়াজ জাস্ট ফাইন, এভরিথিং ওয়াজ ফাইন, সব কিছু ঠিকঠাক ছিল। 2013 দুইটা ঘটনা ঘটল। একটা হচ্ছে কি, আমাদের অপোজিটে একখানা ডুপ্লেক্স বাসা ছিল, সেই বাসাটা ভেঙে ওখানে এখন একটা ট্রিপ্লেক্স, একটা আলিশান বাসা তৈরি হয়েছে, ওটি তৈরি হওয়া শুরু হয়ে গেল তখন। এবং আমাদের বাসার সামনে একখানা খুব সুন্দর একখানা বিশাল একটা গাছ ছিল,
যেটা আপনি আগেও বলেছেন,
বলেছি আগে, খুব সুন্দর একটা গাছ ছিল। সেই গাছটা হঠাৎ মরে গেল, আবার একটু জীবিত হয়েছে অফ লেট। এই দুইটা ঘটনা ঘটলো। এবং তারপরে আমি মনে আছে তোমাকে আমি বলেছিলাম এই জিনিসটা যে 2013 সামটাইম মানে তোমার আর আমার একজন চেনা কমন ফ্রেন্ড আছে আর কি, তার ওয়াইফ প্রথমে ফার্স্ট টাইম দেখে যে আমার ওয়ার্ক স্টেশনে একটা কালো কি ঘোরাঘুরি করছে। এবং শুরুটা সেখান থেকে হয়, এরপরে প্রচুর স্পোরাডিক ইনসিডেন্টস ঘটেছে, প্রচুর। ইউজুয়ালি গেস্টরা যারা আসতো তারা কিছু না কিছু একটা দেখেছে, কিছু না কিছু একটা ফিল করেছে। বিলিভ মি, আমি কাউকে কোনো সময় পাত্তা দিই না এটা নিয়ে, বিকজ আমি এতদিন এখানে থেকে আসছি, এখানে কিচ্ছু হয়নি, সো এভরিথিং ইজ ফাইন। এবং সেই ফাইন বলেই আমি যাচ্ছি, কিন্তু আমার জীবনে আপস অ্যান্ড ডাউন্স কিন্তু প্রচুর হচ্ছে, এগুলো তুমি সবই জানো,
আমি সবই জানি।
হ্যাঁ, মোর ডাউন্স লেস অফ আপ, বাট প্রচণ্ডভাবে হচ্ছে এগুলো সব কিছু। পরে আমি আসছি জায়গাটার মধ্যে, আসল জিনিসটা আর কি, মানে এই আপস অ্যান্ড ডাউন্স গুলোর মধ্যে যেটা হয় কি, মাঝে মধ্যে মনে হয় যে আই শুড জাস্ট লিভ দিস প্লেস, গো সামওয়্যার এলস, কিন্তু তারপরে আর হয়ে উঠছে না কিছু একটা ভাবে, জানি না, তখন একটা ডাউন টাইম আসে, না না একটু শিফটিংয়েও তো একটা খরচা আছে, তাই না? তো না এগুলো কিছু করার দরকার নেই, তাই পেশেন্ট। তবে অ্যাকচুয়ালি জিনিসপত্র একটুখানি শুরু হয় যদি বলা যায় লাস্ট ইয়ারের ডিসেম্বরের দিকে।
আচ্ছা,
2016 ডিসেম্বরের দিকে থেকে জিনিসগুলো সব শুরু হয়। আমার বেডরুমে একটা পেন্টিং আছে, আর মাইন্ড ইউ লিসনার্স, এই পেন্টিংটা কিন্তু কোনো মানুষের পেন্টিং না, এটা কোনো সিনারি, এটা কিছু কোনো অ্যানিমাল কিছুই না, এটা আমি একদম মানে বলি, আমার এক আর্ট ডিরেক্টর ছিলেন, ও বেসিক্যালি একটা অ্যালগোরিদম তৈরি করেছিল, একটা অঙ্ক, সেই অঙ্কর থেকে বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট শেপ, জিওমেট্রিক শেপ, অনেক কিছু হয়ে মানে প্রত্যেকবার হি ইউজ টু পুট ইন সাম নাম্বার, আর এখানে কিছু একটা পেন্টিং একটা বেরোয় আসতো। হ্যাঁ, অবভিয়াসলি পেন্টিংগুলো কেউ কিন্তু না, তাই ঘুরে ফিরে এই পেন্টিংগুলোকে মানে কাপড়ে প্রিন্ট করে বাধায় বোধায় রাখা হয়েছে। এবং যে জায়গাটা পেন্টিংটা ঝোলানো সেখানে আগে ওই বক্স, উইন্ডো এসি যেটা থাকে, উইন্ডো এসির জন্য ভাঙা বক্স ছিল, তারপরে ওই স্প্লিট লাগানোর পরে যেটা হয় ইট দেওয়া হয় ওখানে। বাট অবভিয়াসলি আমি প্লাস্টার পেন্টিং কিছুই করাই নাই, তো এই জন্য পেন্টিংটা ওইখানে ঝোলানো থাকতো। এবং মাইন্ড ইউ আমার 2012 বিয়ে হয়, তারপরে ম্যাম তার আগের থেকে ওই বাসায় আছি, তারপরে তোমার ভাবি আসে, হ্যাঁ, and তারপরে কিন্তু things are all fine, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু এই ডিসেম্বর মাসে হঠাৎ আমার ওয়াইফ আমাকে বলা শুরু করলো যে আমার এই পেন্টিংটা ভালো লাগছে না, এটাকে এখান থেকে সরাও প্লিজ। ভালো ভালো না লাগার কি আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় পেন্টিং, ইট হাইডস দ্যাট থিং। হ্যাঁ না, এটাকে সরাও না, আই ডোন্ট লাইক ইট, এটাকে সরাও। আমি বেসিক্যালি জিনিসটাকে একদম করে পাত্তাই দেবো না, আমার এত বড় কিছু নাই ওখানে ঢাকার জন্য, ইটস সিম্পল অ্যাজ দ্যাট। তো পেন্টিংও ঝুলে আছে ওখানে, ফাইন, এভরিথিং ইজ গুড, সব কিছু ওকে। বারবার মাঝে মধ্যেই বলছে পেন্টিং সরাও পেন্টিং সরাও, তারপরে হঠাৎ একদিন রাত্রিবেলা চিৎকার করে ওঠে, ঘুম আমার তক্ষণি ভেঙে যায়, এবং ও চিৎকার করে আমাকে বলে লাইট জ্বালাও লাইট জ্বালাও লাইট জ্বালাও। আমি লাইট জ্বালাই, তখনও ঘুমের ঘোরের মধ্যে জিজ্ঞেস করি কি হয়েছে, বলে তোমার উপরে একটা কালো ছায়ার মতন কি বেন্ড ওভার করেছে। আমি জাস্ট চোখটা খুলেছি, অ্যান আই স ইট অ্যান আই স্ক্রিমড। আমি তো জানি না, এখন লিফট চালু করো তাহলে তোমার ভাবিকে নিয়ে আসতে পারি এখানে, ও অনেক সুন্দর গুছায় কথা বলতে পারে। আমি যেমন এদিক ওদিক সেদিক চলে যাই কথা বলতে বলতে, ও কিন্তু অনেক গুছায় কথা বলতে পারে। ওর আরো অনেক ইনসিডেন্ট আছে, ও কিন্তু অনেক সাসেপ্টেবল টু দিস থিংস।
আমি ওনাকে বললে আসবেন উনি?
অবশ্যই আসবে, কেন আসবে না?
তাহলে আমরা আমরা সেটা আমাকে আনার ব্যবস্থা করছি, অবভিয়াসলি আমরা করছি, এবং আমি আপনাকে ডেট জানাই দেব।
এরকম ইনসিডেন্ট আছে, আমি তো মানে ঘুম থেকে তখন মানে মাঝরাতে চোখ কচলে কচলে, কি ব্যাপারে ভাই, মানে ভাই কি হয়েছে? কারণ দেখো তুমি দুঃস্বপ্ন দেখছিলে, কিচ্ছু হয়নি। ও আমাকে বলে যে পেন্টিংটা এখান থেকে সরাও, ইট লুকস অ্যাট মি। আমি বললাম লুকস অ্যাট মি মানে কি?
মাই গুড,
হ্যাঁ এখানে কোনো কিছু নাই, হোয়াট ইজ দিস? তখন ও আমাকে না ওই রাতে ওটার সামনে দাঁড় করিয়ে আঙুল দিয়ে দিয়ে দেখায় যে তুমি কি দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে কি একটা মানুষের শেপ, এবং সামবাডি যে দৌড়ে পালিয়ে যাচ্ছে এবং পিছনের দিকে ঘুরে তাকাচ্ছে। বিলি মিরাকল, এই ছবিটা
একবারে কে রিয়ালাইজ করে ফার্স্টে, কে এটা রিভিল, মানে কার কাছে রিভিল করে হয় এটা?
মানে বেসিক্যালি আমার ওয়াইফ এই জিনিসটা দেখেছে একদিন, আর আমি এতদিন ধরে ওই
জিনিস আসলে কি তাই ব্যাপারটা।
পরে যখন আমাকে আঙুল দিয়ে দেখালো তখন মানে আমিও বিশ্বাস করতে বাধ্য।
ও আপনি আগে কোনোদিন খেয়ালও করেন না এই জিনিসটা?
নেভার। এবং আমি তো বললাম যে পেন্টিংয়ের উৎসটা কিভাবে, এটা কেউ আঁকে নাই, এটা অঙ্কে দিয়ে তৈরি করা পেন্টিং
একদম।
তখন আমি না মানে কি বলবো, এনিওয়েজ আমি ওকে হিউমার করার জন্য, তারপরে মানে অ্যাবস্ট্রাক্ট জিনিস, বিভিন্ন মানুষের জন্য এটা বিভিন্ন জিনিস হতে পারে, আমি ওকে হিউমার করার জন্য যে কাজটা করলাম সেটা হচ্ছে গিয়ে যে পেন্টিংটা নিয়ে আমার একটা থার্ড রুম আছে, আমার মা আসলে ওখানে থাকে না, ওইখানে রেখে দিলাম। এবং আমি এমনি সোজা করে ওটাকে রাখছিলাম, ও বললো না উল্টা করে রাখো, আমি উল্টা করে রাখলাম। কিছুদিন পরের ঘটনা, আসলে অনেক ছোট ছোট ইনসিডেন্ট
না না একদম খুব মজার।
কিছুদিন পরের ঘটনা, আমাকে ও অফিসে ফোন করে, তুমি কি পেন্টিংটাকে উল্টা করছো? আমি বললাম কই না তো, আমি তো ওখানে যাই নাই, ওর পেন্টিংটা উল্টা মানে সোজা হয়ে গেছে আর কি, আমি উল্টা করে রাখছিলাম
যেটা সোজা হয়ে গেছে।
এলাম না ওটা তো, আই এম নট গোয়িং ইন টু দিস রুম আনটিল ইউ কাম হোম। আমি সেদিন একটু আগে আগে অফিস থেকে চলে আসলাম, এসে পেন্টিংটাকে রাখে, আমি পেন্টিংটাকে আবার যখন উল্টা করব আমি দেয়ালে দেখি একটা হাতের ছাপ, এবং অদ্ভুত একটা হাতের ছাপ। এই ছবিটা তোলা আছে, আমি আজকে আনতে পারি না বিকজ এই আইফোনের কোন ব্যাকআপের মধ্যে এটা পড়ে গেছে আমি জানি না। আজকে আমি এত রাত পর্যন্ত আছি বিকজ অফ দ্য ফ্যাক্ট যে তোমার ভাবি বাপের বাড়িতে আছে, আই মিস। হ্যাঁ না হলে আমি রাতের বেলা একা ছাড়ি না বসে একদম না। তো আমি যেটা দেখলাম রাসেল বুঝছো, তিনটা আঙুল, তিনটা আঙুল একটা থাম্প ঠিক আমি যেভাবে
তোমাকে আমি দেখতে পাচ্ছি, এবং একটা আঙুল ভাঁজ করা,
এবং এই মাঝখানে যে ইন্ডেক্স ফিঙ্গারটা আছে এটা বেশ লম্বা, এবং একটা প্রপার ছাপ ছবিটা তোলা হয়েছে। আমি এই ছবিটার মধ্যে দেখাবো, আই উইল। অ্যান্ড আগেন এটা তখন ছিল না সাদা রিয়াল, এটা তখন ছিল না। প্রথম জিনিসে যখন আমার বউ ভয় পায় আমি আবার ওকে বোঝানো শুরু করি যে মেড সার্ভেন্ট এটা করেছে, মেড সার্ভেন্ট এটা করেছে। আমিও ফ্র্যাঙ্কলি স্পিকিং মনে করেছিলাম যে এটা মেড সার্ভেন্ট, হ্যাঁ এর উপরে কিছু না। তারপরে এটাকে আমি জানি না কাকতে দিয়ে বলবো না কি, কয়েকদিন পরে আমি সকালবেলা ঘুম থেকে উঠি, আমার পা জ্বালা করতেছে রীতিমতো, এবং এখানে পাওয়া যায় 3-5 দাগ আমার পায়ের উপরে, মুখে দিতাম। আমি খেলি না, আমি ছাপাই না, আমি লাফাই না, আমি কিচ্ছু করি না।
এবং আপনি শুয়েছিলেন যখন আপনি সুস্থ হবেই,
একদম। এটা যে আমার কখন হয়েছে, এটা যে আমার কি হয়েছে আমি জানি না, বাট এটা আগে আমার ওয়াইফে নোটিস করেছে জিনিসটা। তারপরেও আই ডিডন্ট অ্যাকচুয়ালি কিছুটা বলেছি এবং কিছুটা একটু স্কেপটিক্যাল আমি ছিলাম,
আমারও তাই মনে হচ্ছে।
মানে থাকে না একটা জিনিস, আমার সাথে এসব হয় না, তো আমি একটু স্কেপটিক্যালও ছিলাম,
আমার তাই মনে হচ্ছে যে
এইগুলা কি। আর তারপরে একজন মানুষ একা সবসময় বেশিক্ষণ থাকে এই বাসায়, তো তাকে তো একটু সাহস যোগানো দরকার
না একদম।
আমি যদি এখন বসে বসে ওখানে ভয়ের গল্প শোনানো শুরু করি, একদম সব কিছু করি আমরা, কিন্তু ইনফ্যাক্ট আমরা তো তোমার শো শুনি মাঝে মধ্যে, মানে দয়ালে করে বয়সে অনেকে আপলোড টাপলোড করে, খুশি হয়ে গেছি। দে আর আওয়ার ফ্যান্স, উই শুড অলওয়েজ গিভ আউট আ শাউট ফর দেম। তো এইগুলো কিন্তু মাঝে মধ্যে আমরা শুনিয়ে বসে বসে পুরানো জিনিসপত্র। তো এরপর থেকে অ্যাকচুয়ালি মানে এই আমার কাটা ঠাটা সব বাদ দিলাম আমি, এরপর থেকে অ্যাকচুয়ালি ঘটনাগুলো শুরু হয়। আমরা জিনিসপত্র দেখা শুরু করি,
আমরা দেখতে শুরু করেন
আমরা, মানে এখানে তিনজন আছি, আমার মেড সার্ভেন্ট আছে এখানে, ফার্স্ট ইনসিডেন্ট ওর সাথে ঘটে, নাম্বার টু হচ্ছে গিয়ে আমার ওয়াইফ, আর নাম্বার থ্রি লাস্টে আমি। আমার ঘটনায় তো আমি একদম লাস্টে আসবো, কেন ওর পরেই তো আসল ঘটনাটা
একদম।
তো যেটা হয় হচ্ছে গিয়ে আমার মেড সার্ভেন্টগুলো আমাকে একটু ভয় পায় এবং ইটস গুড, এবং ওদের কমিউনিকেশনটা হচ্ছে গিয়ে সবসময় আমার ওয়াইফের থ্রুতে আর কি, আপা ভাইয়ারে বলেন না ঘর থেকে বেরোতে, কেন আমি আবার ফ্যান ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, ঘর ঝাড়ু দেয় এবং মোছে আমি যতক্ষণ বেরোয় থাকি আর কি। হ্যাঁ, মানে ডোন্ট কনসিডার মি টু বি আ টাইরেন্ট,
একদমই না,
ওই রকম আর কি, যে ফ্যান বন্ধ করবে আমি বেরোয় যাই, ও ঘর ঝাড়ু দিয়ে তারপরে মুছে টুছে ফেলে ফেলে সব কিছু, আর সব কমিউনিকেশন হচ্ছে গিয়ে থ্রু মাই ওয়াইফ আর কি, আপা ভাইয়ারে বলেন না একটু বেরোয় আসতে। হ্যাঁ, আর ইউজুয়ালি তো আমি থাকি না যে সময় ওরা আসেন, সো উই দ্য ভেরি ফিউ ডেজ আর কি। তো এরকম একটা এবং উইকডে ওটা 5:30-5:30 দিকে মনে হয় মেড সার্ভেন্ট এসে বউকে বলে যে আপা ভাইয়ারে বলেন না একটু বাইরে আসতে, আমি ঘরে ঝাড়ু দিয়ে দিই। তো আমার বউ ফার্স্ট কথা বলে, এই তোমার ভাইয়া কি বাসা থেকে ফিরছে, মানে কলেজ থেকে ফিরছে? বলে হ্যাঁ, সব এরকম দেখতেছি কতক্ষণ ধরে ঘরে বসে বসে কাজ করতেছে, আর আপনি কি বলেন? ইমিডিয়েটলি আমার ওয়াইফ লাফ দিয়ে উঠে বেরোয়, এখানে দেখার জন্য আমার ওয়ার্ক স্টেশনটা খালি। ঘটনাটা হচ্ছে এরকম যে মেড সার্ভেন্ট যখন থেকে এসছে ডিপার্টমেন্টে কাজ করতে, তখন থেকে সে আমাকে দেখেছে যে আমি কাজ করতেছি আমার ওয়ার্ক স্টেশনে। আমি বলেছি না যে বিভিন্ন পয়েন্টের থেকে কিন্তু পুরো বাসা দেখা যায়, তো সে কিন্তু দেখে যাচ্ছে যে আমি বসে কাজ করছি। আনাদার এক্সাম্পল যে যেটা বললাম আর কি, যে আমরা জিনিস দেখছি, এই জিনিসগুলো কিন্তু কোনো সাদা জব্বা পরা মানুষ না, কোনো সাদা শাড়ি পরা কেউ না,
জায়গা থেকে ভয় পাওয়া যেতে পারে,
সেরকম কেউ না, আমরা আমাদের পরিচিত মানুষজনদেরকে দেখছি
এবং কনফিউজ করছে কিন্তু আপনাকে,
ভীষণ ভাবে কনফিউজ হচ্ছে আমরা। কনফিউশন একটা বিশাল বড় জিনিস রিগার্ডিং দিস হোল থিং। নেক্সট আরেকটা এক্সাম্পল, ফর এক্সাম্পল এই মাগরিবের আজান দেওয়ার একটু আগে, মানে লাইটের অবস্থাটা তো বুঝতেই পারছি যে ডার্ক শ্যাডো অলরেডি কাজ করছে, লাইট কিন্তু ল্যান্ডিং এর লাইট কিন্তু জ্বালানো হয়। আমার অপোজিটে যিনি নেবার যিনি থাকেন, উনি ওনার ঘরে স্মোক করেন না, উনি একটু বাইরে এসে যে কমন এরিয়াটা আছে ল্যান্ডিং এরিয়া আছে, উনি ওখানে স্মোক করেন, ইটস আ কমন সাইট, উনি মাঝে মধ্যে ওখানে স্মোক করছেন। তো আমার যে ইমিডিয়েটলি ছোট যে শাড়িটা সেদিন আসছে, আমার বউ আর শাড়ি দুজন মিলে শপিং করতে যাবে কোথাও একটা।
আচ্ছা,
অ্যান্ড যেটা হয় মিশ্রকে ফোন করেছে যে আপনি আমি আসছি তুমি নামো। ও দরজা খুলছে, খুলে দেখে আমার নেবার ওইখানে, হ্যাঁ জাস্ট আমি আউট অফ হিজ ডোর। তো আমার ওয়াইফ সালাম দিয়েছে, হ্যাঁ দিতে দিতে জাস্ট একটু চোখটা ঘুরেছে ইয়ে করার জন্য, মানে চাবিটা লাগানোর জন্য, খুলে দেখে উনি নাই,
চোখের সামনে নিমিষের মধ্যে
উনি নাই। মাইন্ড ইউ, এই কিন্তু কোনো আগেন যুবা পড়া কোনো মানুষ
মানুষ না, একদম নরমাল এবং পরিচিত মানুষ,
কেউ না পরিচিত মানুষ, চোখের ভুল, যেটাকে আমরা সবসময় বলে যাচ্ছি। আমি কিন্তু তখনও পর্যন্ত বলছি এটা চোখের ভুল, ভুল দেখছো হয়তো,
আমি কিভাবে থাকবো,
হ্যাঁ ভুল দেখছো হয়তো, উনি যেমন ফর এক্সাম্পল লাইটের কথা বলি, আমার বাসায় কোন লাইট পাঁচ দিনের বেশি বা ছয় দিনের বেশি তার আয়ু নাই। এই যে ওপরে এখানে ইউ হ্যাভ অ্যান এলইডি, কোনোদিন শুনেছো যে একটা এলইডি ফেটে গেল? বাল্ব ফাটে, এলইডি পর্যন্ত আমার বাসায় ফেটে গেছে। ওই ইয়েগুলো যেগুলো থাকে যেগুলোকে বলো এনার্জি সেভিং, ফেটে গেছে। এখন তাহলে তো আছে, ইউ ক্যান অলওয়েজ টেল মি ওয়ান থিং, যে তাহলে দাদা আপনি ওয়্যারিং চেঞ্জ করেন নাই কেন? আমি এই কথাটা জীবনে বলতাম না, ওয়্যারিং না চেঞ্জ করে, বেস্ট অফ দ্য বেস্ট ফিনল এফেক্ট তার পর্যন্ত ইউজ করা হয়েছে, প্রত্যেকটা ব্রেকার মানে সিমেন্টের ব্রেকার লাগিয়েছি আমি, এভরিথিং হ্যাজ বিন চেঞ্জ, তারপরেও আলোর আয়ু পাঁচ থেকে ছয় দিন ম্যাক্সিমাম।
মানে এটা তো অসহ্যকর একটা পরিস্থিতি।
এক্স্যাক্টলি, তার কারণ হচ্ছে
গিয়ে অন্ধকার
সবসময় চাচ্ছে, অন্ধকার সবসময় অন্ধকারে থাকে। এই যে আমি আজকে লাইট লাগালাম, অন করলাম, ঠাস ফেটে গেল কালকে। এখন আমি বেসিক্যালি না স্পটলাইট গুলো যেমন তোমাদের এখানে স্টুডিওতে আছে আমি এরকম স্পটলাইট দিয়ে চালাই। সবচেয়ে চিপেস্ট যে লাইট গুলো পাওয়া যায় না 20 টাকার লাইট গুলো, আমি না প্যাকেটকে প্যাকেট কিনে রাখি, কাটে আমি লাগাই ফেলি, আমি স্পটলাইট দিয়ে আজকাল চালাই।
এবং আপনি যেটা বললেন না, যদি লাইনে প্রবলেম থাকে, যে কোনো মিস্ত্রি এসে কিন্তু প্রথমেই ধরে ফেলবেন, ইলেকট্রিশিয়ান এসে ধরে ফেলবেন যে আচ্ছা এইখানে প্রবলেম বা এই কারণে হচ্ছে।
কেউ ধরার আগে লাইন চেঞ্জ করা হয়েছে সবকিছু, এভরি ওয়ারিং হ্যাজ বিন চেঞ্জ,
সার্কিট ব্রেকার আপনি বলছিলেন যে
সার্কিট ব্রেকার চেঞ্জ,
একদম মানে আর কি করবেন, আর তো কিছু করার নাই,
আর কিছু করার নাই
অ্যাকচুয়ালি, হ্যাঁ সেটাই,
অ্যাবসলিউটলি না। ঠিক আছে, মানলাম আগে তার হয়তো ভালো ছিল না, বাট আমি কিন্তু
চার্জ চেঞ্জ করে ফেলেছেন, হ্যাঁ
হ্যাঁ, দিস ইজ ওয়ান অফ দা বেস্ট। তারপরে মানে কেউ যেন চায় যে একটু আলো আধারি অন্ধকার যেন এখানে থাকে, সো দ্যাট সামবডি ক্যান মুভ ইন দা শ্যাডো।
একদম, মানে আমাকে এটা অদ্ভুত লেগেছে কিন্তু। আমরা একটা ছোট্ট বিরতি নিব এবং তারপরে বাকি অংশটুকু শুনবো, তাহলে লম্বা সময় ধরে শুনতে পারবো। আমরা ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসছি বাকি ও ঘটনা শুনতে। কোনো কথা বলছি না এর মাঝখানে এবং কোনো কথা হবে না। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি
এক্সক্লুসিভলি অন FusionBD.com।
ভূত FM, the night comes alive with Gramophone.
Welcome back. ঘড়িতে সময় রাত 12:55। আপনারা যে যেখানে আছেন আশা করছি অনেক এনজয় করছেন। কোনো কথা না পারিয়ে আমরা চলে যাবো ঔষধের কাছে, বাকি ঘটনার বাকি অংশটুকু আমরা শুনে আসবো।
কোথায় ছিলাম আমি? আলো,
আলো
তো আলো কেটে যায়, আলো কেটে যায়, লাইট কাটতে কাটতে লাইট লাগাতে লাগাতে আমার একটু ফুটুর হয়ে গেছে। আর এখন যেটা বললাম আর কি, এই স্পটলাইট একদম চিপ লাইট নিয়ে আমার ঘরে, লাইট কাটবে আমি লাইট লাগাই, কিছু করার নাই। তারপর নেক্সট শুরু হলো টিভি, কথা নেই বলতে নেই, টিভি অন হয়ে যায়
একা একাই।
ঠিক আছে, আমি সেটাও মানতে রাজি ছিলাম যে যতই হোক এটা ইনফ্রারেড, তো রিমোট ইজ ইনফ্রারেড, হতে পারে রিমোটের উপরে কিছু একটা পড়েছে, টিভি অন হয়ে গেছে, প্রত্যেকবার চ্যানেল চেঞ্জ হয়, আজকে এই চ্যানেলে অন হয়েছে, কালকে ওই চ্যানেলে। একদিন আবার এরকম হঠাৎ আমার ওয়াইফ বাসায় ফিরল, ও চারটার সময় ওর অফিস শেষ হয়, ও বাসায় ফিরল, লাউড টিভি চলতেছে বাসার মধ্যে, কোথাও মনে করছি আমি বাসায় আছি, অল্প টিভি দেখি না বললেই চলে, আমি টিভি দেখি না। তো ও যখন বাসায় ঢুকে ঢুকে আওয়াজ শোনে টিভি, মনে করে আমি আছি, বেল বাজায়, কেউ খোলে না। তারপরে চাবিটা যখন ঘুরে দেখে চাবি তো এমনি ঘুরে গেছে, ঢুকে এসে দেখে টিভি চলছে।
ভয়ঙ্কর কিন্তু ব্যাপার।
এবং যে কি এইচ কে সামথিং একটা হংকং,
হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, হ্যাঁ
তারপরে টিভি ডিসকানেক্ট করে দেখলাম। এই খেলা দেখবে বলে এইবার ফাইনালি আই ক্যান রিকানেক্টেড দ্য টিভি। 4 মান্থস টিভি ডিসকানেক্টেড ছিল। টিভি না আজকে টিভি
দরকার কি, মানে আরো কোনো একটা জিনিস ইনভাইট করে নিয়ে আসত।
হ্যাঁ মানে এগুলো হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। মানে সেই ফার্স্ট মেড সার্ভেন্টটা যে মানে আমাকে দেখেছিল, সে ভয়ে তো চাকরি ছাড়লোই ছাড়লো। এখন যে সেকেন্ড যে মেড সার্ভেন্টটা আছে, তার কমপ্লেন হচ্ছে যে যেই কিচেনের সাথে যে ওয়াশরুমটা আছে যেটাতে বেসিক্যালি ও কাপড় কাছে, কেনে গিয়ে এসে ওটার লাইটটা বন্ধ করে আবার জ্বালিয়ে দেয়, আবার বন্ধ করে আবার জ্বালিয়ে দেয়। এবং ভালো করে সবাই জানে যে ওই মুহূর্তে এই বাসায়
এইবার
আমার সাথে কি হয়
এইটা
হচ্ছে গিয়ে জিনিসটা। এটা আবার হচ্ছে গিয়ে 2-3 মাস আগের ঘটনা, ফেটে বেড়ে গেছিল এবং আমরা বাড়ি এসে দেখি যে ফ্লাডেড। তো সেরকম ওখান থেকে একটা হঠাৎ একটা লিক আসে এবং একদিনের মধ্যে সেই লিকটা ভয়াবহ অবস্থায় পৌঁছে যায়। আমি ইমিডিয়েটলি প্লাম্বারকে ডাকি, বৃহস্পতিবার ছিলাম, প্লাম্বারকে ডাকি, প্লাম্বার বলে আমি শুক্রবার দিন জুম্মার পরে আসতেছি, হ্যাঁ চিন্তা করেন না, এসে সব কিছু করে ঠিক করে দেবো। বাসার আরেকটা প্রবলেম বা সমস্যা বলতে পারো আছে, সেটা হচ্ছে কি যে প্রত্যেক অ্যাপার্টমেন্টের এই পানি বন্ধ করার চাবিটা স্টপ ইয়েটা যেটাকে বলে সেটা নেই।
আচ্ছা,
তো একটা উপরে আছে এবং সেইটা বন্ধ করতে গেলে যেটা হয় সেটা
সবার বন্ধ হয়ে যায়,
সবারটা বন্ধ করতে, তাই জন্য আগাম বলে আসতে। তো আমি এই জন্যে প্লাম্বারকে বললাম যে দেখো তুমি পারলে একটু পানির মধ্যেই কাজ করো, হ্যাঁ আবার বন্ধ করতে যাবা, আবার চারটা মানুষের চারটা জিনিস অনেক ঝামেলা, তুমি পারলে কাজ করো। তো আমি আমার ওয়ার্ক স্টেশনে বসে আছি এবং যে কথাটা বলেছিলাম যে আমার এই জায়গাটা থেকে সব কিছু দেখে দেয়, হ্যাঁ আমার বাসায় কি হচ্ছে কি না আমি কিন্তু সব দেখতে পারি। আমি এখন ওইভাবেই সিটিং পজিশনটা করেছি, যাতে আই সি হোয়াটস হ্যাপেনিং ইন মাই হাউস, আই সি হোয়াট শ্যাডো মুভস অ্যারাউন্ড ওয়ের, যেটা আমি দেখতে পাই। এবং ওকে আমি বললাম যে তুমি কাজ করো, বলে আমি আবার আমার ওয়ার্ক স্টেশনে চলে গেছি। পুরানো লোক তো, এর পিছনে দাঁড়া থাকার কোনো দরকার নেই। আমি আবার কাজ করছি, জাজ করছি কি না কিছু একটা করছি আমি। তো ও কিছুক্ষণ পরে আসে, এসে আমাকে বলে যে স্যার এই উপরে কল বন্ধ করতেই হবে, স্যার করতে হবে, তাহলে একটা কাজ করো, যাও গিয়ে বন্ধ করে আসো, ম্যানেজার যে বলে আসো, হ্যাঁ হ্যাঁ কাজ করতে চলে আসো, দরজাটা খোলাই রাখো, মেন দরজাটা। আমি বললাম যে মেন দরজাটা খোলাই রাখো, আমি আবার যেতে পারবো না তোমার জন্য খুলতে, মেন দরজাটা খোলা রাখো, আসো। ঠিক আছে গুড, আমি কাজ করছি। অ্যান্ড স্পষ্ট দেখলাম খুব তাড়াতাড়ি 2-3 মিনিটের মধ্যে দরজা খোলার আওয়াজটা পেলাম এবং আমি স্পষ্ট দেখলাম প্লাম্বারকে, এমদাদকে স্পষ্ট দেখলাম হেঁটে ঢুকে পড়তে আমার ওই থার্ড বাথরুমে।
নিজে চোখে দেখলেন আপনি
একদম প্রপারলি ঢুকে পড়ল। এই সময় আবার যেটা হয় বাসায় কাজ করলে যেটা হয় না, কিছুক্ষণ পর পর গিয়ে একটুখানি দাঁড়াতে হয়, আবার ইমিডিয়েটলি উঠে গেলাম দেখার জন্য বা ওকে জিজ্ঞেস করার জন্য যে তুমি ম্যানেজারকে বলেছো কি বলছো নাকি। আমি গেলাম ওখানে, গিয়ে ভেবে দেখি যে বাথরুমে এন্টার নেই। আমি মনে করলাম হয়তো আমার পাশের রুমটাতে, মানে যেটা আমার মায়ের রুম আর কি, পাশের রুমটাতে হয়তো সেখানে পেন্টিংটা আছে, পাশের রুমে আছে। হ্যাঁ, পাশের রুমটা এক নজর দেখলাম, দেখলাম ইন্দাদ ওইখানে নেই। ঠিক ওই সময় রাতে আমার পেছনে মেন গেটটা খুলল আর ইন্দাদ ঢুকল।
ছিলই না আসলে,
আসলে আমি তোমাকে বলে দিই যে দিনাজপুর থেকে ফিরে আসার সময় আমি অ্যাকচুয়ালি ভূত দেখছিলাম। আমার তখন না কোনো রকম ফিলিংই হয়নি। এই ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ না, আমার বউ এসে আমাকে বলল যে তুমি একটু বেরো, ও এখন
ঝাড়বে।
আমি লিভিং রুমে এসে বসলাম, দিদি কিন্তু তখনও ডিসকানেক্টেড হয়ে যাবে। আমি লিভিং রুমে এসে কিছুক্ষণ বসলাম, তারপরে একটুখানি পানি পিপাসা লাগলো, তো আমি কিচেনে ফ্রিজে গেলাম পানি খাবো। ফ্রিজ খুলছি, পানি খাইতেছি, স্পষ্ট আমি বুঝলাম যে মিট সার্ভেন্ট কিচেনে ঢুকলো আমার পিছনে, এবং চোখের সাইড দিয়ে আমি স্পষ্ট বুঝতে পারলাম যে ও গিয়ে মানে কিচেনের বাথরুমের দরজাটা খুলে ভিতরে ঢুকে গেল। আওয়াজ, দরজা খোলা, এগুলো করতে আমি আমার সাইড অফ দ্য আইডিয়া যতটুকু দেখা যায় দেখতে পাচ্ছি। আমি ততটুকু পানি খাচ্ছি, আমি পানির বোতলটা বন্ধ করে ফ্রিজটা ভটকে বেরোয় আসলাম, এই ভেবে যে এতক্ষণে তো ঘর মোছা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, যাই আমি আবার ব্যাক টু মাই রুম। ব্যাক টু মাই রুম সামনে ওখানে গিয়ে আমি থমকে দাঁড়ায় গেলাম।
কেন?
বিকজ ঘর মুছে পড়লো ওখানে
তখন বলছো। আচ্ছা 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 আচ্ছা,
আমি জানি না ওটা কে ছিল বা কি ছিল যে আমার পিছন দিক দিয়ে হেঁটে এসে আস্তে করে ঢুকে গেল বাথরুমের মধ্যে।
ইম্পসিবল ব্যাপার একটা।
I know nothing. আমি আসলে ভীষণ ভীষণ কনফিউজড। আমি কনফিউজড তার কারণ হচ্ছে গিয়ে যে যতবারই আমরা এই বাসাটা ছাড়ার চেষ্টা করি,
এখন এই পয়েন্টটাতে আসছেন,
যতবারই আমরা এই বাসাটা ছাড়ার চেষ্টা করি ততবারই কিছু না কিছু একটা এমন বিপত্তি আসে বা এমন একটা ঘটনা ঘটে।
আপনি না অনেকেই
আসছি ওটাতে যে আমি বাসা ছাড়তে পারি না। যেমন কিছুদিন আগে একটা বাসা দেখলাম, সবকিছু পছন্দ হলো, ভদ্রলোক আমাকে বললেন যে এটা তোমার ছেলের ছিল, আমেরিকায় থাকে, জীবনে আর ফিরবে না, হ্যান ত্যান অনেক কথাবার্তা, অনেক কিছু তুমি আমার ছেলের মতো ভাবি যাবে, অনেক কিছু বললো। 10-15 ডেজ পরে আঙ্কেল দাদা আপনার সাথে কথা হবে। 15 ডেজ পরে উনি আমাকে ফোন করে বললেন যে আমার ছেলে ফিরত আসতেছে, আই এম সো সরি।
আসার কথাই না,
একদম না। ওকে, আরেকবার আরেকটা দেখলাম পছন্দ হলো ওরকম করে। উমা 5-10 দিনের মধ্যে আমার সাথে সব কথা হয়ে গেছে, সে আরেকটু এক্সট্রা ভাড়া পেয়ে গেছে, দিয়ে দিয়েছে আরেকজনকে, এবং আমাকে বলছে যে আপনি কি করতেন, ওনাদেরকে তো ইমিডিয়েটলি ছেড়ে দিতে বলেছেন, ওনারা আমার কাছে এসেছেন, আমি ভাবলাম যে অ্যাটলিস্ট আপনার তো একটা জায়গা আছে, ওনাদের তো 10 দিনের মধ্যে ছেড়ে দিতে হবে, আমি দিয়ে দিলাম ওনাদেরকে, আপনি আমার জায়গায় হলে কি করতেন। থার্ড টাইম যেমন মানে একটা মেডিকেল ইমার্জেন্সি হল, মানে শিফটিংটা বারবার করে পিছিয়ে যাচ্ছে, এবং আমি কিন্তু এতদিন ধরে এইটাই মনে করছি যে সব কিছু আমার সাথে হচ্ছে। হ্যাঁ, এই ক্যারিয়ারে আপস ডাউন যাই বলো এগুলো সব আমার সাথে হচ্ছে, এগুলো মানে আই এম দা ওনলি পার্সন, আর কেউ নাই এখানে। কি জাস্ট ফিউ ডেজ ব্যাক আমার নিখিলের নেবাররা আছে, 11:30 তখন রাত, হঠাৎ আমাকে ফোন করলো, কৌশিক তাড়াতাড়ি নিচে আসো, তাড়াতাড়ি নিচে আসো। ওনারা একটু বয়স্ক আর একটু ডিপেন্ড করে আমার উপরে, সত্যি কথা। হ্যাঁ, তাড়াতাড়ি নিচে আসো।
আমি তাড়াতাড়ি নিচে গেলাম, কিন্তু তোমাদের আমি পারমিশন নিয়ে নেই বলে নিতে পারি না, বিকজ ওনারা এক উইক আগে একটু বিদেশ গেছেন আর কি ঘুরতে। আমি পারমিশন নিয়ে নেই বলে আমি বলতে পারবো না ঘটনাটা, বাট আমি যখন ওনাদের অ্যাপার্টমেন্টে ঢুকলাম, যেসব জিনিসপত্র চারিপাশে যা হয়ে আছে, ইটস নট হিউম্যানলি পসিবল। ওনারা একটা বিয়ে বাড়িতে গেছিলেন আর কোনো একটা দাওয়াতে গেছিলেন, এবং ফিরে এসে যে এভরিথিং ইজ উল্টোপাল্টা, এটা কি হলো, এটা কি হলো, দ্যাট ইজ হোয়াট দে আর সেইং টু মি। হ্যাঁ, আমি পারমিশন নিয়ে নেই বলে আমি বলতে পারছি না এই জিনিসটা, কারণ আমি উইদাউট পারমিশন আই ওয়ান্ট টেল ইউ
না, এটা ঠিক হবে না হয়তো।
হ্যাঁ, বাট ওনাদের থেকে আমি পরে জানলাম এবং বুঝলাম যে আমি একা নই,
সাফারার আরো অনেকে আছেন
এই বাসায়, মোটামুটি সবাই সাফার করছে কিছু না কিছু একটা ভাবে। আমরা যারা তিনজন টেনেন্ট আছি এখানে, আমরা তো এখান থেকে মুভ করতে পারছি না। জাস্ট ইমাজিন যারা এখানকার ওনাররা আছে তাদের কি অবস্থা। ইনফ্যাক্ট একজনের কথা বলি, উনি তো আগে টেনেন্ট ছিলেন, তারপর এই বাসাতেই একটা অ্যাপার্টমেন্ট কিনে বসে গেলেন,
ভাবা যায়। এবং তিনি নিশ্চয়ই তার আগে প্রবলেম ফেস করছিলেন,
উনি প্রবলেম এখন ফেস করছেন একটু একটু। যেমন ফর এক্সাম্পল আমি একদম বলি যে এট দিস রাইট মোমেন্ট আমি কোনো প্রবলেম ফেস করছি না, আই এম ফাইন, বাট নিচে তাদের থিংস আর লিটল ডিফারেন্ট। তাহলে দরজা বন্ধ হয়ে যায়, ভেতর থেকে কেউ লক করে দেয়।
আচ্ছা,
তাদের পানির সমস্যা, তাদের পাইপ ফাটছে, তাদের কল ভেঙে যাচ্ছে, ফ্লাডিং অন রাউন্ড, অন্য আরেকজনের আরো কিছু সমস্যা,
আপনার মতো সমস্যা, সেই সমস্যা,
একটা সেম সমস্যা আরেকজনের সাথে হচ্ছে, মানে এক্স্যাক্টলি আমি যে যে
এক্সপেরিয়েন্স করেছি, আপনি
মানে ঘুরে গেছি যা যা এক্সপেরিয়েন্স আমি করেছি, ওর এখন সেই জিনিসগুলো হচ্ছে। আমি না তখন জিনিসটা বুঝতে পারলাম এবং আমি খুব কনফিউজড যে আজীবন শুনে এসেছি একটা জিনিস যে কেউ যদি তোমাকে কোনো একটা জায়গায় থাকতে না দিতে চায়, তাহলে দে মেক শিওর দ্যাট ইউ লিভ। সো এইখানে হোয়াট এভার ইজ ইন মাই হাউস ইজ মেকিং শিওর দ্যাট আই এম স্কেয়ার্ড বাট ইজ সামহাউ হোল্ডিং মি ব্যাক। সে আমাকে যেতে দিচ্ছে না, শুধু আমি না, কাউকেই সে যেতে দিচ্ছে না। আর বিলিভ মি, আসলে যারা যারা এই বাসা থেকে বেরিয়েছে, তারা সংসার ভেঙে, দুনিয়া ভেঙে এই বাসা থেকে বেরিয়েছে, মানে যথাভাবে। বাট আমার কনফিউশনটা হচ্ছে গিয়ে এই জায়গাটাতে যে ইফ ইউ ডোন্ট ওয়ান্ট মি টু স্টে হিয়ার দেন লেট মি গো,
হাই টর্চার করাটা
কেয়ারিং মি এন্ড দেন সামহাউ নট লেটিং মি গো। তুমি আমাকে ভয় দেখাচ্ছ মাঝে মধ্যেই, তুমি মাঝে মধ্যে উল্টাপাল্টা জিনিসপত্র করছো, তারপরে তুমি আমাকে যেতে দিচ্ছ না। আমি না এই জিনিসটাতে বিলিভ মি রাসেল, আমি ভীষণ 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 ভাবে কনফিউজড, কারণ এখনো পর্যন্ত যা যা অনেক ঘটনা ঘটেছে লাইফে, অনেক কিছু শুনেছি, অনেক কিছু দেখেছি, একবার কাউকে তাড়িয়ে দেওয়া, একবার কিছু একটা হয়ে যাওয়ার পরে সব কিছু শান্তি ঠান্ডা সব হয়ে যায়। এখানে আমি বলতে পারি আমরা 13 জন আছি, 13টা ফ্যামিলি, এখানে 13 জন মোটামুটি আমরা আটকা আছি, কিছু না কিছু একটা ভাবে। যেমন আমাদের নিচে যারা থাকেন, ওরা আগে আমার পাশের অ্যাপার্টমেন্টে থাকতেন, একদম সব রেডি, এখান থেকে চলে যাবেন, একদম আরেকটা অ্যাপার্টমেন্ট দেখা হয়ে গেছে ইন দ্য ভেরি নিয়ার ভিসিনিটি সব কিছু। হঠাৎ আমাদের নিচে একটা এতদিনের খালি পড়া অ্যাপার্টমেন্ট, হঠাৎ ইট ওয়েন্ট আউট ফর টু লেট, এবং 10,000 টাকা লেস ওই এরিয়াতে। ওনারা এক লাভ দিয়ে নিচে তলা চলে গেলেন, কেন যাবেন না,
স্বাভাবিক
স্বাভাবিক, কেন যাবেন না, ওনারা নিচে চলে গেলেন। বাট ইউ সি হাউ উই আর অল কেপ্ট ইন দিস প্লেস। ওনাদের ব্যাপারটা ডিফারেন্ট, ওনারা ফিল করে যে কেউ দৌড়ে চলে যাচ্ছে এখান থেকে। হ্যাঁ, শ্যাডোজ মুভ করছে, আরেকজন এই জিনিসটা দেখেছে, শ্যাডোজ মুভিং হিয়ার দ্যার, কেউ কথা বলতে কেন চায় না জানো তো, যে কথা বলা মানেই হচ্ছে গিয়ে আমি নিজেকে প্রুফ করছি যে আমি সুপারস্টিশিয়াস
একদম।
হ্যাঁ, আমি অন্ধবিশ্বাসী, আমার মধ্যে কোনো সায়েন্টিফিক বেন্ট নেই। হ্যাঁ, এই জন্য কেউ কথা বলে না। ঘটনা ঘটার পরে তখন আস্তে আস্তে করে মুখ খুলে লোকজন, আমি তখন তাদেরকে বুঝাই যে এটার মানে এই না যে কোনো সায়েন্টিফিক বেন্ট অফ মাইন্ড আপনার নাই, আপনার সব কিছু থাকতে পারে, বাট দিস ইজ সামথিং দ্যাট জাস্ট হ্যাপেন্স আমাদের চারিপাশে, এবং আমাদের কোনো কন্ট্রোল নেই এসবের উপরে।
বেসিক্যালি আমি যেটা বলতে চাই আর কি, যে লিসনার্সরা যারা আছে তারা যেন প্লিজ সবাই মিলে একসাথে এই হোলি মানতে আমার জন্য দোয়া
করো, একদম একদম
আমি এখান থেকে বেরোতে পারি, পিরিয়ড,
একদম। আমি দোয়া করি,
আমরা আজকাল এই সব কথাবার্তা বাইরে গিয়ে বলি, তুমি জানো আমার পাশে যেখানে যে কফি শপটা আছে আমরা দুজন ওইখানে গিয়ে কথা বলি, আমি অফিসে ব্রাউজ করি, আমি ঘরে কিচ্ছু করি না, কারণ প্রত্যেকবার when I try to leave something or the other happens, but আমার কনফিউশনটা এইখানে, আমাকে ভয় দেখাচ্ছো কেন, তুমি
আটকায় রাখছো কেন, আমাকে
আমাকে আটকায় রাখছো কেন, what do you want, nobody says anything. আমার ওয়াইফ বাপের বাড়িতে আছে, আমি জানি ওখানে সেফ আছে, সো আমি আজকে এতক্ষণ পর্যন্ত এখানে ছিলাম, আমি
একটা দিন কষ্ট করে আসতে হবে, আমি আপনাদেরকে ইনভাইট করতে চাই, মানে একদম ভাবি সহ, এবং আমরা
ওর কাছে কিন্তু আরো,
আমি সেটাই বলছি যে
সেরকম সেরকম ঘটনা আছে, থাকে না কিছু মানুষজন যারা সাসেপ্টেবল থাকে টু অল দিস থিংস,
একদম
ও কিন্তু সাসেপ্টেবল, জিনিসটা হচ্ছে যে আমার না এক বিন্দু মাত্র ভয় বা মানে ভয় বা ডর নাই, হ্যাঁ ওর একটু ভয় আছে, বাট শি ইজ সাসেপ্টেবল, শি সিজ স্টাফ, ওই যে ইনটিউশনটা এই জিনিসটা ওর মধ্যে খুব আছে, মানে ওই যে
আমি একদম
এইভাবে।
তো এই ছিল আমাদের কৌশিকদার, মানে অনেক ব্যস্ত একজন মানুষ, এবং আমি অনেক বলার সঙ্গে সঙ্গে উনি যেভাবে রাজি হয়েছে আমি আমি নিজে বিশ্বাস করতে পারছিলাম না যে আপনি আসবেন, তাই না? আমি আমি
অবশ্যই আমি এখানে অল দ্য টাইম আসতে চাই, কিন্তু যেই কারণে আমি আসতে পারি না ইজ বিকজ অফ দ্যাট, যে আমি তো বেসিক্যালি মুনাকে রাত্রিবেলায় একা ছেড়ে রাখতে,
একদম একদম
একদমই না, কেন জিনিসপত্র ওই দেখেছে, আরো প্রচুর 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 ইনসিডেন্ট আছে, ছোট্ট খাট্ট এই ওয়ার্ড্রোবের ভেতর থেকে নকিং, হঠাৎ কথা নেই বাচ্চা নেই ওই পেপসির বোতল দিয়ে ভরা যে বড় ব্যাগটা থাকে যেগুলো পরে দুই মাস পরে বিক্রি করা হয়, হঠাৎ পরে পুরা কিচেন পেপসির খালি বোতল দিয়ে ভাসায় দেওয়া হলো, কোনো হাওয়া নেই, কিচ্ছু নেই চারিপাশে, মানে ইনসিডেন্টের উপরে ইনসিডেন্ট আছে, রোজ হচ্ছে, অল দ্য টাইম হচ্ছে, এবং আমি একা,
এবং খুব রেগুলার ঘটনা,
এবং রেগুলার, এই জন্য এটা আমি বলি এটা অকারেন্স না, এটা একটা রিকারেন্স হয়ে গেছে,
একদম
রেগুলারলি, মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার আর কিছু যায় আসে না, হ্যাঁ আমি এখন ওই পর্যায়ে চলে গেছি, আমার কিছু যায় আসে না, অ্যান্ড ওই আই বিলিভ দ্যাট দ্যার ইজ নাথিং হিয়ার বলে আমি চলে যাচ্ছি, বাট আই নো দ্যার ইজ সামথিং, কেন আমি একা যদি থাকতাম, আমার ওয়াইফ যদি একাই কথাটা বলতো, তাহলে ইট উড হ্যাভ বিন সামথিং এলস, বাট আদার পিপল আর জয়েনিং মি,
একদম একদম, এটা এই ব্যাপারটা সবচেয়ে অ্যালারমিং কিন্তু আসলে, মানে
আদার পিপল আর জয়েনিং মি, তারা আস্তে আস্তে মুখ খুলছে, না মুখ খোলা মানেই হচ্ছে কি আমি নিজেকে প্রকাশ মানে প্রমাণ করে দিচ্ছি যে আমি একটা সুপারস্টিশিয়াস, অন্ধবিশ্বাসী, ওল্ড ফ্যাশন মানুষ,
একদম
আমার কথা কিছু নেই।
আমরা
যাওয়ার আগে আমি প্রত্যেকজন লিসেনার্সকে আগাম ঈদ মুবারক জানাতে চাচ্ছি, আপনারা সবাই সেফ থাকবেন, সুস্থ থাকবেন, এবং যেরকম রাসেল আর আমি আমরা ভালোর সাথে সবসময় আছি, আপনারা সবসময় ভালোর সাথে থাকবেন, গুড নাইট পিপল, থ্যাংক ইউ সো মাচ,
থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ, এবং আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা সব বিষয় নিয়ে আলোচনা করব, তার আগে আমরা যেটা করব একটা ছোট অডিও ক্লিপ শুনে আসব, এবং তারপর একটা ছোট বিরতিতে যাব আমরা, বিরতির পরে তারপরে আমরা আবারও ফিরে আসছি, আমাদের সঙ্গে থাকবেন নতুন অতিথি, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড টু রেডিও 50 অ্যান্ড ডোন্ট স্টপ দ্য 50।
হ্যালো রসুল ভাই, হ্যালো লিসেনার, আমার নাম রঞ্জিতা, আমি কলকাতা ফ্রম ইন্ডিয়া থেকে বলছি, আমি আমার ঘটনা সরাসরি চলে যাচ্ছি। রসুল ভাই, আমার লাইফে অনেক কিছু আমি এক্সপিরিয়েন্স করেছি, অনেক কিছু ঘটেছে আমার সঙ্গে, এখনও ঘটে চলছে আমার সঙ্গে রীতিমতো, আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারি, তো আমি এগুলোকে অভ্যস্ত হয়ে গেছি এখন, বাট তবুও আমি কখনো আমার চোখের সামনে কিছু দেখতে পাইনি, এই ঘটনা আমি ফার্স্ট আমার লাইফে আমার চোখের সামনে আমি কিছু দেখতে পেয়েছি। তো ঘটনাটি ঘটেছিল আমার হোম টাউন জলপাইগুড়িতে, আমি কলকাতার স্টাডি কারণে আছি, তো আমি জলপাইগুড়িতে কলকাতার যাওয়ার সমস্ত এবং ঘটেছে আমার সঙ্গে ঘটনাটা। তো রাসেল ভাই, সে সময় উইন্টার সিজন ছিল, অক্টোবর মান ছিল, তো রিজার্ভেশনে খুব প্রবলেম হয়েছিল, তো কাটিহার বিহার থেকে আমাকে রিজার্ভেশন করতে হয়েছিল, সেখানে আমার ফ্রেন্ড ছিল, তার সঙ্গে আমার যাবার কথা ছিল। তো বলে রাখা ভালো রাসেল ভাই, যে কাটিহার যাওয়ার জন্য আমাকে ফার্স্ট অফ অল জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে যেতে হবে, শিলিগুড়ি থেকে কাটিহারে ট্রেন ধরে কাটিহার পৌঁছাতে হবে। তো সেদিন একটু প্রবলেম হয়েছিল, যেমন আমার জলপাইগুড়ি থেকে কাটিহার শিলিগুড়ি যাওয়ার জন্য ট্রেন সেদিন লেট ছিল, তো আমাকে বাসে যেতে হয়। দেন আমি কাটিহারে পৌঁছাই একটু লেটে 6:30 সময়, অ্যান্ড আমাদের কলকাতা যাওয়ার ট্রেনও লেটে এসেছিল, 8টার ট্রেন ছিল রাত, বাট 9টা এসেছিল। তো ট্রেন আসার পরে আমি আমার ট্রেনে উঠি, দেন আমাদের লাগেজ ঠিকঠাক করে রেখে আমাদের সিটে বসি। দেন রাত 10:30 সময় আমার ট্রেন শুরু হচ্ছে, আমরা জানি যে এখন আমাদের ডিনারটা করে ফেলা উচিত। তো আমরা ডিনার সেরে গল্প করছিলাম, হঠাৎ শুরুতে আমার বলে যে অনেক রাত হয়েছে, চলো আমরা এখন ঘুমিয়ে পড়ি নাহলে শরীর খারাপ হয়ে যাবে। তো আমি মনে মনে ভাবছিলাম আর হাসছিলাম যে ট্রেনে কখনো আমি ঘুমাইনি, কারণ ট্রাভেল করলে আমার ঘুম আসে না, তো শরীর খারাপ করার প্রশ্নই ওঠে না। তো আমি হাসছিলাম তো রাতে তোমার ঘুম পেয়েছে তুমি ঘুমো, এই বলে আমি আমার সিট আমার ওপরে সিট ছিল আর সুযোগিত নিচে সিট ছিল, তো আমি আমার সিটে চলে গেছি ও সিটে ঘুমিয়ে পড়ে। তো সেদিন আমি না কি হয়েছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম রাত 3:30 সময় হবে, সুযোগ আমার পায়ে 3 নক করেছে। তো আমার ঘুম খুবই হালকা, একটু যেন ঘুম ভেঙে যায়, আমি উঠে বসেছি, আমার পাটা দেখানো সোজাই ছিল, আমি ওটা বসে চোখ পাখিয়ে যাচ্ছি সামনের দিকে তাকিয়েছি। রাস্তায় ধরে আপনি বিশ্বাস করবেন না, আমার সামনে যেও যাচ্ছিল টাকার মতো না, আমি জাস্ট দেখতে পেলাম চোখটা খুলে আমার সামনে 5 চুলের একটা মেয়ে বসে আছে, বাচ্চা মেয়ে, তার কাজ পর্যন্ত চুল চোখটা বাইরে করে আমার দিকে তাকিয়ে আছে, পাটা সোজা, একটা দামার পা আর একটা দেশে পায়টা। তো তখন আমার জানা ছিল না যে আমার ফ্রেন্ড আমার পায়ে নক করেছিল, আমি ভেবেছিলাম সে মেয়েটি হয়তো আমার পায়ে নক করেছে। তখন আমি আর কিছু ভাবার মতো সিচুয়েশন ছিলাম না, তবু এতটুকু ভেবেছিলাম হয়তো আমি কিছু ভুল দেখছি। এটা ভেবে আমি আর চোখটা একটু পরিষ্কার করে সামনের দিকে ঝুঁকে আমি দেখার চেষ্টা করেছি যে আমি আদৌ কিছু ভুল দেখছি। রাতের বাড়ি প্রেম দিল প্রেম দিল, আমি দেখতে গেলাম তিন মেয়েটি বসে আছে আমার দিকে তাকিয়ে আছে। তখন আমার এতটুকু মনে হচ্ছিল আমি আর এক সেকেন্ড এখানে বসে থাকলে আমার সাথে অনেক কিছু হয়ে যাবে। আমি জানি না সে আমার কিছু বলতে চাইছিল না অন্য কিছু তার ইন্টেনশন ছিল, আমি কিছু জানি না। আমি একটাকে নিচে লাভ দিয়েছি, লাভ দিয়ে পড়ে যাওয়ার পর আমার ফ্রেন্ড আমাকে টেনে তুলেছে, তার ফ্রেন্ডকে ভাবার মতো অবস্থা ছিল। তো এদিকে আমি কাঁদছিলাম, কিছু বুঝতে পারছিলাম না, সে আমাকে জল খাইয়ে শান্ত করে আমার জিজ্ঞেস করেছে কি হয়েছে। সেই অন্ত আমার সঙ্গে কিছু একটা হয়েছে, আমি সে জানি আমার সঙ্গে রীতিমতো এসব প্রবলেম হয়, আমার মাম্মা জানি যে আমার সঙ্গে এসব প্রবলেম হয়। তো তাকে আমি তার কিছু খুলে দেওয়ার পর সে আমাকে বলে তুমি একবার চেক করো কিছু নেই। তো আমি আর সে মোবাইলের টর্চ জ্বালিয়ে আমি আর সেভাবে দুজনে মিলেই দেখি সত্যি কিছু নেই, সেটা দেখার পর আমি আরো শক্ত হয়ে যাই। দেন কোনো রকম ট্রেনটা কাটিয়েছি রাস্তায়, ট্রেনে ছিল ট্রেন থেকে তখনই নেমে যেতে হঠাৎ কোনো রয়ে ছিল না। তবে আমি ঘুমে পড়ছে মাকে ফোন করে সব কিছু বলি, মা রীতিমতো শুনেছি, মা জানে যে সেটা সত্যি ছিল, বাট মা কিছু বলেনি, মা শুধু বলেছিল ভুলে যা কিছু হয় না। তো রাস্তায় যাই, এটাই ছিল আমার লাইফের ঘটনা, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগছে সবাই। বাই বিশ্বাস বাই এসেন বাই ডোন্ট টাচ ফুড।
Boot FM, the night comes alive with Grounding Form.
Welcome back. ঘড়িতে সময় রাত 1:21 শুনছেন সবসময় বিউটিফুল 8.2 FM. আমি রাস্তা বাচ্চির সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা, এবং এই মুহূর্তে আমি যেটা চাই সেটা হচ্ছে আমাদের সঙ্গে আছেন মানুষজন ভাই, তার একটা ছোট্ট ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা একটু আপনাদেরকে শোনাতে চাই। এরপর যদি সময় হয় আমরা একটা ইমেইল পড়বো, খুবই অন্যরকমের ইমেইল যদি সময় হয় তাহলে। আচ্ছা আপনার ঘটনাটা আমরা ছোট্ট করে শুনে ফেলি।
ঠিক আছে। 21 রমজানের রাত্রে তারাবি শেষে একজন ভদ্রলোক আমার কাছে আসেন এবং ওনার বাসায় আমাকে নিয়ে যান। উনি আমাকে ওনার বাসা নিয়ে যেয়ে যে ঘটনাটা বলেন, যে সমস্যাটার কথা, উনি ওনার আম্মা 5 রমজানে মারা যান। ওনার আম্মা মারা যাওয়ার পরে ওনার আম্মু যে ঘরটাতে ইবাদত করতেন, যে ঘরটাতে থাকা হতো, সেটা ছিল ছাদের উপর একটা রুম নিয়ে। রাত্রে 11টা থেকে নিয়ে ফজর পর্যন্ত সেইখানে ওনার আম্মু থাকতো এবং ইবাদত বন্দেগী করতো, আর সারাদিন নিজেই থাকতো। তো ওই ঘরটাতে কাউকে প্রবেশ করা দেওয়া হতো না, উনি একাই সেই রুমটাতে ওনার থাকা হতো। তো ওনার মা যখন মারা গেছেন 5ই রমজানে, সেই রাত্রিতে তারা বিশেষ করে ওনার ছেলে যেটা আমার কাছে আসছিল নেওয়ার জন্য, উনি ওই ঘরটাতে দিয়ে দেখেন তালা খুলে, ঘরটাতে কোনো কিছুই না, শুধু একটা কোরআন যায় নামাজ বিছানো আছে, কোরআন শরীফ রাখা একটা তসবিদান আছে, আর কোনো কিছুই না। তো উনি কোরআনটা খুলে তেলাওয়াত করেন, পড়েন কিছুক্ষণ, এরপর সেখানে উনি রাত্রে 1টার দিকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, সালাতের তাহাজ্জুদ নামাজ পড়বার জন্য উনি দাঁড়ান সেখানে। তো উনি যখন নামাজ পড়তে দাঁড়ান, উনি বলতেছে যে আমি নামাজের নিয়ত বাঁধলাম, বাঁধা পর পুরা পড়তেছে, সেই মুহূর্তে আমার কাছে খুব ফুলের খুশবু, খুব মানে আতর মতো ফুলের খুশবু মতো খুব বের হয়ে দিয়েছে। তো সেই মুহূর্তে উনার নাকি ভয় হয়, উনি ভয় পাইতেছেন যে এরকম খুশবু তো কোরআন তেলাওয়াত করলাম, অনেকক্ষণ ছিলাম, এরকম খুশবু ছিল না নামাজে দাঁড়ানোর সময়, এরকম খুশবু আসলো, ওনার ভিতরটা খুব ভয় লাগতেছে, শরীরটা ভার ভার লাগতেছে। ওই নামাজের নিয়ত অবাধ অবস্থাতেই উনি পিছনের দিকে তাকালেন ওনার ভয়ে, উনি পেছনের দিকে তাকিয়ে দেখেন যে সবুজ পাগড়ি পরিহিত মাথার মধ্যে নামাজ কাতারে সবা এরকম পিছনে অনেকগুলো নামাজের জন্য দাঁড়িয়েছে, কিন্তু কারো শরীর দেখা যাচ্ছে না, শুধু মাথাটা আর সবুজ পাগড়ি পরা, শুধু মাথাগুলো এভাবে সারিবদ্ধভাবে দাঁড়ানো, তার সাথে নামাজে দাঁড়িয়েছে। উনি তো এটা দেখে উনি বেহুশ হয়ে গেছেন। পরবর্তীতে ওনাকে নিয়ে একজন ইমাম সাহেবের দ্বারা ঝাড়ফুঁক করালেন, যখন ঝাড়ফুঁক করানোর পরবর্তীতে ওনার শরীর খুব অসুস্থ থাকে, এবং প্রতিটা রাত্রি থেকেই ওনার ওই সমস্যাটার পর থেকেই উনি ওনার বাসার যে ঘরটাতে থাকেন নিচের তলায়, সেই জালনা দিয়ে শুধু একটা মাথা, সেই সবুজ পাগড়ি পরিহিত, সেই মাথাটা রাত্রে 1টার দিকে তার কাছে এসে তাকে ডাকে, মিলন নামাজে আসো। উনি শুধু এই আওয়াজটাই পাইতে থাকে। পরবর্তীতে সমস্যার পর থেকে উনি যখন দোতলায় সাধুকরা জানলা ওই রুমটাতে যখন থেকে বন্ধ করে দিয়ে আসছেন, এরপর থেকে উনি শুধু ওনাকে এই কতটা রমজানের মধ্যে ওনাকে ডাকা হয়েছে, মিলন নামাজে আসো। উনি ভয়ে আর হচ্ছে যাবে। পরবর্তীতে আমাকে যখন ওনার বাসায় নিয়ে গেলেন, বললাম ঠিক আছে আসেন, আপনার আম্মুর ঘরে আমরা বসবো, আপনার ঘরে বসবো না, আপনার যে ঘরটাতে সমস্যা, যে ভয় আপনি পাইছেন, সেই ঘরটাতে আমরা গিয়ে বসি, বসে আমরা কথা বলি এবং দেখি কি সমস্যার সমাধান করা যেতে পারে। আমরা সেই ঘরটাতে বসলাম, বসে কথা বলতেছি, আমি টাইম পাস করতেছি যে একটা বাজুক আমি সেই জিনিসটাকে দেখতে চাই, শুধু পাগড়ি পরেই তো মাথাটা শুধু দেখা যায়, শরীর দেখা যায় না, সে কি রকম জিনিসটা হতে পারে সেটা আমি দেখার জন্য শুধু তাদের সাথে কথা বলে যাচ্ছি। সেখানে একটা জিনিস দেখা গেল যে রাত 1টা বাজে, কারো তো কোনো প্রবেশ নেই, কিন্তু মিলন ভাই যিনি উনি চেঞ্জ পরিবর্তন হয়ে গেলেন। উনি হঠাৎ কথা বলতে আমাকে বলতে লাগলেন, আসসালামু আলাইকুম ইয়া, আপনি কখন আসছেন, আপনি ভালো আছেন, উনি আমাকে এই কথাটা বলতে লাগলেন। তা এই কথা বলার পরে ওনার ছোট ভাই যে ছিল, ওনাদের পরিবার অনেকজন ছিল, উনি ওনার ছোট ভাইকে খুব জোর একটা চড় মারলেন এবং বললেন, এই তুমি ওই যে ছেলে ঘরে প্রবেশ করলা কেন, তুমি এক্ষণে বের হয়ে যাও, এখানে ঢুকতে হলে অজু করে আসতে হবে, অপবিত্র অবস্থায় ঢুকবা না। উনি কথাটা বললেন যে অপবিত্র অবস্থায় এখানে ঢুকবা না, তুমি অজু করে আসো, খুব জোর একটা চড় মারলেন এবং ধমক তাড়ি দিলেন তার ছোট ভাইকে। তখন আমি বললাম ঠিক আছে ভাইয়া, আপনি বের হয়ে যান, বাকি বিষয়টা আমি দেখতেছি। উনি আমি সব কিছু পরিবর্তন, মিলন ভাইয়ের সব কিছু পরিবর্তন হয়ে গেছে, কথা সব কিছু উলট পালট, সবার সাথে সব উলট পালট কথা বলতেছে। তখন আমি বলছি দেখেন, আমি যদি এই ঘরটা ভাড়া দিয়ে দিই, মা তো চলে গেছেন, এই রুমটা তো খালি থাকবে, এই ঘরটা ভাড়া দিয়ে দিব যেন সমস্যা না। তখন বলছেন না, এই ঘরটা এরকমই থাকবে, আমরা থাকবো, আপনি আসবেন, আপনার প্রতি আপনার জন্য দরজা খোলা, আপনি আসবেন, এসে সেইখানে নামাজ পড়ে ইবাদত করবেন, তাদের নিয়ে তো আয়োজন করবেন, এই ঘর ভাড়া কোনো দিন হবে না, এই ঘর ভাড়া দেওয়া যাবে না, এই ঘরটাতে কখনো ভাড়া ঢুকবে না, এই ঘরটা এরকমই থাকবে।
তারপরে
আমি মিলন ভাইকে বললাম ঠিক আছে তোমার ঠিক, এখন চলে যাও, আমি ঈদের পর আসবো নি, এসে এটার সমাধান আমি দেখবো নি কি করা যেতে পারে। সেদিন আমি এইভাবে মিলন ভাইকে রাখলাম,
এরপরে আপনি আবার যাবেন,
অজ্ঞান হয়ে গেছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
মিলন ভাইয়া অজ্ঞান হয়ে গেছিল, পড়ে গেছিল, ভুষ হয়ে গেছিল, পরবর্তীতে তাকে যখন উঠালাম উনি কিছুই বলতে পারেন না, উনি যে আমার সাথে এরকম ব্যবহার করলো এরকম কথা বললো উনি কিছুই বলতে পারেন।
যেভাবে লিখেছেন আমরা সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, প্রথম শুরুতে কিছু কথা, আমি সৌম্য ভট্টাচার্য, থাকি কলকাতার কালীঘাটে। তারপরে তিনি তার মোবাইল নাম্বার দিচ্ছেন। ভূতাতম শোনা শুরু করেছিলাম 2011 এবং বছরের এই 11 সালের কোনো একটা মাঝামাঝি সময় এক বন্ধুর থেকে জানতে পারা এবং শোনা শুরু। শুনতে শুনতে 6টা বছর কেটে গেল, কোথা দিয়ে বুঝতেই পারলাম না। এখন রোজ রাতে ভূতাতমের বিভিন্ন পুরনো এপিসোডগুলো ঘুমানোর ওষুধের কাজ করে। আজ অদ্ভুত এক অদ্ভুত অ্যাডিকশন হয়ে গেছে, মাঝে মধ্যে লাইভ শুনে থাকে। এবং তিনি তারপরে বলছেন যে কৌশিক দাকে ফিরিয়ে নিয়ে আসতে। কৌশিক দা আজকে এসেছিলেন এবং আপনিও ঠিক একই সময় বলেছেন, খুবই অদ্ভুত ব্যাপার। অ্যান্ড আশা করছি যে আপনি অনেক এনজয় করেছেন, তার ঘটনাগুলো মারাত্মক ঘটনা ছিল, কৌশিক দার প্রত্যেকটা ঘটনা। এবং আপনিও তাই লিখেছেন যে কৌশিক দা এক্সেপশনাল স্টোরি টেলার, আমি এগ্রি করি আপনার সাথে। এবং তিনি বলছেন ভূত এফএমে তিনি সেরা, এবং আমার নিজের প্যারানর্মাল বিষয়ে আগ্রহ মানে চিরকালের। এখন চাকরি করি কলকাতা শহরে বেশি, কিন্তু এক সময় চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ার সময় অডিটের কাজে অনেক জায়গায় যেতে হতো। সব যে কাজে খুব মানে মানে লোকালয়ে সেটাও না, ট্রাভেল করতে করার একটা শখ আছে, আমার ট্রাভেলিংয়ের শখ আছে, তাই আমার নিজের অভিজ্ঞতার ঝুলিও বেশ ভরা। পুরলৌকিক বিষয়, পারলৌকিক বিষয় এবং মানে এই সমস্ত জিনিস নিয়ে আমার অনেক আগ্রহ আছে। তো যাই হোক, একটা ঘটনা এবার তিনি শেয়ার করেছেন। সময়টা 2016, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন করে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ছি। একটা অডিট ফার্মে চাকরি করি। অনেক জায়গায় অডিট করতে যেতে হয়। একবার সেরকমই একটা অডিটের কাছে পৌঁছালাম, ওয়েস্ট বেঙ্গলের আসানসোলের রানীঘাট এলাকার এক কয়লা খনি অঞ্চলে, যাকে বলে মানে মানে একদমই মানে প্রত্যন্ত একটা অঞ্চল। খনি অঞ্চল থেকে একটু দূরেই থাকার ব্যবস্থা অডিটরদের। বিরাট বড় এলাকা এবং বিরাট বড় সেই এলাকা জুড়ে সেই কোলফিল্ড এবং কোলফিল্ডের মানে থাকার ব্যবস্থা, যারা কাজ করেন সেখানে তাদের থাকার বন্দোবস্ত। বাউন্ডারি দেয়া এক বিশাল এলাকায় গেস্ট হাউস, অফিসার্স কোয়ার্টার, বিরাট লন, অনেক গাছপালা, একটা ব্রিটিশ ক্লাব বাংলো, সবটা একটা বাউন্ডারির মধ্যে। আর বাউন্ডারির বাইরে গাছপালা, ঝোপঝাড়, জঙ্গল, শুধু মেইন গেটের এন্ট্রান্সের দিকে মানে বাইরে রাস্তা। গেস্ট হাউস, অফিসার্স কোয়ার্টার আর ব্রিটিশ ক্লাব বাংলো সব দূরে দূরে। দিন সাতেক থেকে থাকতে হবে এখানে, সোজা কলকাতা থেকে ওখানে খনি অঞ্চলের অফিসে পৌঁছেছি। এবং সন্ধ্যা নাগাদ আমরা বেরোলাম সেখান থেকে, সূর্য তখন ডুবে গেছে। অফিস থেকে থাকার জায়গা যেটা ঠিক করা হচ্ছে সেখানে পৌঁছালাম। গেস্ট হাউস থেকে অফিসার্স কোয়ার্টারের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার, অনেকটা পথ, যার মাঝে মাঝামাঝি পরে ইংরেজ আমলের ক্লাবটা। একদম ফাঁকা, গাছ ছমছমে, এক নির্জন বন জঙ্গলে ঘেরা এক জায়গা। ওখানে ইলেকশন ডিউটিতে আসা অফিসার্সদের জন্য গেস্ট হাউস বুক করা থাকে। আমার থাকার ব্যবস্থা হলো ক্লাব বাংলোতে। টাইপিক্যাল ব্রিটিশ বাংলো দেখলেই মানে মানে ঢুকলেই লম্বা হল, তার দুই দিকে তিনটা করে 6টা ঘর, সাদা ফিনফিনে পর্দা ঘরের সামনে, সব দরজা খোলা।
আমি থাকবো হল দিয়ে সোজা হেঁটে গিয়ে একটা বড় মাস্টার বেডরুমে, যেটা বাংলোটার 7 নম্বর ঘর, দুতলা, বাড়িটার ওপরের তলা একটা লং টেনিস, একটা লন টেনিস কোর্ট। ঢুকলেই একটা মানে অস্বস্তি হচ্ছিল প্রথম থেকে, পরিবেশটা বাধ্য হয়ে মানে মানে বেশ বেশি রকমের কাজ ছমছমে, তাই হলের সব কটা লাইট জ্বালিয়ে দিলাম। পৌঁছে 8টা নাগাদ কেয়ারটেকারের খাবার দিতে এলো, দেখলাম লোকটা গেটের বাইরে থেকে খাবার আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গেল, কিছুতেই ভেতরে আসতে চাইছিল না। তারা আসে মানে তারা আছে মানে অজুহাত দিয়ে বেশ তাড়াহুড়া করে, মানে খুব তাড়া আছে এরকম একটা ব্যাপার দেখে দেখে সে চলে গেল। তখন বুঝিনি ব্যাপারটা এবং খেয়ে দিয়ে একটু কাজ করতে বসলাম। 10:40 নাগাদ প্রথম ফিলিংটা এলো, মনে হলো হলের কিছু বাচ্চা মানে হলে কিছু বাচ্চা দৌড়াদৌড়ি করছে। লাফিয়ে উঠলাম, আমি নিজে মেইন গেট বন্ধ করে এসেছি, এত রাতে এতগুলো বাচ্চা কোথা থেকে এলো? 4 থেকে 5টা বাচ্চা দৌড়াদৌড়ি করছে এবং হেসে হেসে খেলা করছে, ঠিক যেরকম মানে শব্দ হয় তারা খেলাধুলা করার সময় সেরকম কিছু শব্দ আসছে। ঘরের দরজা খুলে হলে গেলাম, না কোথাও কেউ নেই, হল ফাঁকা, কিন্তু মনে হলো একটা ছোট বাচ্চা যেন পাশের একটা ঘরে ঢুকে গেল দৌড়ে। পাশের শাড়ি দিয়ে ফাঁকা ঘরগুলো উঁকি মারতে সাহস হলো না, সাদা হাওয়া দোলা পর্দাগুলো দুলছে যেন তারা মানে যেন তারা হাতছানি দিয়ে ডাকছে আমাকে। আগেই বলেছিলাম গাছ ছমছমে ভাবটা আমার ধোকা থেকেই ছিল। চলে এলাম আবার ঘরে, আধ এক ঘন্টা কাজ করলাম, আরো আস্তে আস্তে শোয়ার চেষ্টা করছি। হঠাৎ ওপরের ফ্লোরের লন টেনিস কোর্ট থেকে টেনিস বল আওয়াজ হচ্ছে। এবার সারা শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। চুপচাপ 5 মিনিট বসে কান পেতে রইলাম। ঠিক শুনছি তো? হ্যাঁ ঠিক শুনছি, দুটো মানুষ টেনিস খেলছে এবং তারা খেলে যেরকম শব্দ হয় সেরকমই শব্দ আসছে ফ্লোর থেকে। ফোন করলাম পাশের গেস্ট হাউসের কেয়ারটেকারকে, ফোন বেজে চলছে। এরকম পরিবেশে একটা বাড়িতে রাতে একা থাকলে মানে অকারণেই ভয় করতে পারে, কিন্তু কানে যেটা শুনেছি সেটা কি, সাহস আমার বরাবরই একটু বেশি, তাই অ্যাভারেজে মানে এবং সেটা অ্যাভারেজ থেকে অনেক বেশি, এবং সে কারণে আমি দরজা খুললাম, ধীরে ধীরে উঠে গেলাম সিঁড়ি দিয়ে এবং সেখানে এবং ধীরে ধীরে উঠে গেলাম সিঁড়ি ঘরে। সেই সিঁড়িটা যখন ক্রস করে ওপরের তলায় পৌঁছেছি, সেখানকার লাইটটা জ্বালালাম এবং তখন যা দেখলাম সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না, আমার সারা শরীর শক্ত হয়ে গেল। কোনো লোক নেই, কিন্তু একটা বল উল্টো দিকের কোর্টের শেষের দিকে ছোট ছোট লাফ দিয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে কেউ মনে হয় যেহেতু খেলা শেষ করেছে বা বলটা ছেড়ে দিয়েছে এবং খেলা থামিয়ে দিয়েছে তাকে দেখে, এরকম একটা ব্যাপার, বলটা মানে থামিয়ে দিয়ে চলে গেছে, বলটা একা গড়িয়ে 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 যাচ্ছে এবং তার মুভমেন্ট পুরোপুরি থামেনি তখনও, মিনিট খানেক লেগেছিল নিজেকে সামলে নিতে। এক ঝটকায় ঘুরেই সিঁড়ি দিয়ে লাফিয়ে নামতে লাগলাম, একসাথে 2-3টা করে সিঁড়ি। এরপর পেছনে বলের আওয়াজ শুরু হয়ে গেছে আবারও, মানে আমার নামতেই খেলা শুরু। নিচে এসে আর দাঁড়ালাম না বা ঘরে ঢোকার চেষ্টাও করলাম না, হল দিয়ে দৌড়ে মেন গেটে গিয়ে যাওয়ার চেষ্টা করলাম এবং পাশের সিঁড়ি দিয়ে 3টা 3টা 6টা ঘরের মধ্যে একটা ঘর থেকে বাচ্চা মেয়ের গলা ভেসে উঠলো, এলো ছোট্ট একটা কথা, পরিষ্কার উচ্চারণ, কিন্তু একটা বাচ্চা মেয়েই বলছে, বার 2 শুনলাম মেইন গেটে পৌঁছানোর আগে। দরজা খুলে ছুটতে লাগলাম গেস্ট হাউসের দিকে, হাঁপাতে হাঁপাতে পৌঁছালাম গেস্ট হাউসে। গেস্ট হাউসে সবাই শুয়ে পড়েছে, ধাক্কা ধাক্কি করে দরজা খুললাম। কেয়ারটেকারের ঘুম ঘুম চোখে আমায় ওই অবস্থায় দেখে বেশ ঘাবড়ে গেছে, সে রাতটা কেয়ারটেকারের ঘরে শুয়ে পড়লাম।
সকালে উঠে কলকাতার অফিসে সব জানালাম। আমাকে অফিসার্স কোয়ার্টারে এক অফিসার অফিসারের গেস্ট রুমে বাকি ট্যুরের জন্য শিফট করে দেওয়া হয়েছিল। কেয়ারটেকার অ্যান্ড অনেক অফিসারই ব্যাপারটা মানে স্বীকার করে এবং তারা বলে যে ওই ক্লাব বাংলোতে মোটেই সুবিধা নয়, রাতে ওখানে কেউ থাকতে পারে না এবং থাকার সাহসও করে না। খুব জরুরি না হলে কেউ ওই গেস্ট হাউসকে হাউসে রাখা হয় না। এবং তা তিনি বলছেন যেহেতু আমার অডিটে আসার সময় গেস্ট হাউস পুরো বুক থাকায় ওদের কিছু করার ছিল না। এক মানে এবং এটা হচ্ছে একটা অন্য রকমের অভিজ্ঞতা এবং আমি আশা করছি যে অনেক 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 ভালো লেগেছে আপনাদের সবার। দ্যাট নোট আমরা আবারও একটা ছোট্ট বিরতি নিব এবং বিরতির পরে ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন ফর ইউর ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত FM, the night comes alive with Gramophone.
আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা যে যেখানে আছেন সবাইকে অনেক 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 শুভেচ্ছা। অনেকে হয়তো সেহরি খেতে এই সময় উঠেছেন, অনেকে হয়তো এই সময় বেরিয়েছেন বাসা থেকে সেহরি খাওয়ার জন্য বাইরে কোথাও খাবেন, অনেকে হয়তো যাচ্ছেন আপনজনের উদ্দেশ্যে। যে যেখানে আছেন যেভাবে আছেন সবার জন্য অনেক 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 শুভকামনা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। হাতের সময় খুবই কম আমাদের পরবর্তী, ঠিক আছে? আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনা যাবো আমরা। আরেকবার বলুন।
আমি পিয়াল মঙ্গলজ্যোত থেকে। যেহেতু সময় কম তো আমি একটু শর্টে শেষ করতে পারবো। তো বেসিক্যালি স্টোরিটা আমাদের এলাকারই, বড় ভাইয়ের সাথে ঘটা স্টোরি। তো তারা তিনজন একদিন ছাদের মধ্যে আড্ডা দিচ্ছিল। তো ওইখানে ছাদের মধ্যে একটি ঘর ছিল, খালি ঘর। তো তাদের ওইখান থেকে কিউরিয়াসিটি জাগে যে এই ঘরটা অলওয়েজ কেন তালাবদ্ধ থাকে। তো যার বাড়ি, তো বাকি যে দুই ফ্রেন্ড ছিল ইমন ভাই আর উজ্জ্বল ভাই, তো তখন সোহাগ ভাইকে সেটা বলে যে এই ঘরটা তালা মারা কেন। তো সোহাগ ভাই তখন আসলে বলতে পারে না কেন, সে কখনো তার বাবা কীভাবে জিজ্ঞেসই করেনি। তো তারা তিনজন মিলে প্ল্যান করে যে একদিন ওই ঘরের মধ্যে তারা থাকবে, তিনি হোক কোনোভাবে চাবিটা জোগাড় করে ওই ঘরের ভিতর থাকবে। তো ওইরকম একদিন করে তারা রাতের বেলা ওনারা উঠে সেই ঘর যায়, ছাদে যায়। তো যাওয়ার পর যখন চাবি দিয়ে গেটটা খুলতে তারা ট্রাই করে, গেট খুলে যায়, কিন্তু মনে হচ্ছিল যে গেটটা মানে ভিতর থেকে কেউ একজন ধাক্কা দিয়ে রেখেছে, মানে তাদের ভিতরে ঢুকতে দিতে চাচ্ছে না এই ধরনের। তো কিছুক্ষণ পর ট্রাই করার পর হ্যাঁ গেট খুলে যায়। তো ওনারা যখন ভিতরে যায়, তো যাওয়ার পর ওনারা অবভিয়াসলি যেহেতু তিন ফ্রেন্ড একসাথে ছিল, তো তাদের প্ল্যান ছিল যে সারা তারা মানে জাগনা থাকবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা তিনজনই ঘুমিয়ে পড়ে। তো ঘুমিয়ে পড়ার পর হঠাৎ তিনটার দিকে ইমন ভাইয়ের ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর উনি যখন পানি খেতে যায়, তো ছাদে যেই টাঙ্কিটা আছে ওই টাঙ্কির দিকে তার নজরটা পড়ে। তো উনি ওইখানে একটা অবয়ব খেয়াল করতে পারেন। তো করার পর উনি খুব ভয় পায়, কিন্তু উনি কিছু বলতে পারে না। তো উনি কাইন্ড অফ হিপনোটাইজ হয়ে যায়। তো হওয়ার পর ওই অবয়বটার দিকে উনি যেতে শুরু করে এবং সিঁড়ি পেয়ে ওই টাঙ্কির উপরে উনি উঠে যায়। উঠে যাওয়ার পর উনি ওনার সাধারণ জ্ঞান ফিরে পায়। ফিরে পাওয়ার পর উনি আবিষ্কার করে যে উনি টাঙ্কির উপরে দাঁড়িয়ে আছে। এরপর উনি খেয়াল করতে পারে যে টাঙ্কির উপর কেউ একজন উঠছে। তো উনি যখন ভালো করে দেখে, তো দেখতে পায় যে 16-17 বছরের একটি মেয়ে টাঙ্কির ওপাশ দিয়ে উঠে আসতেছে। আর যখন ওই মেয়েটা উঠে আসছে, তো তখন ইমন ভাইয়ের দিকে এমনভাবে তাকিয়েছিল এতটা খুব নিয়ে, মানে এর কারণে ইমন ভাই খুব বেশি ভয় পায়, চোখ একদম লাল লাল হয়ে গেছিল, মানে খুব ভয়ানক যতটুকু আমি জানতে পারছি। তো এটা দেখার পর ইমন ভাই খুব ভয় পায়, কিন্তু উনি কোনো কিছু বলার মতো অবস্থাতে ছিল না। আর সেই মেয়েটি একটা পর্যায়ে ইমন ভাইয়ের দিকে তেড়ে আসে, মানে তাকে কোনোভাবে অ্যাটাক করার ট্রাই করে, কিন্তু সামহাও কোনোভাবে ওই মেয়েটি তার পর্যন্ত আসতে পারছিল না। কেউ একজন এমন মানে মনে হচ্ছিল যে আছে ওইখানে, যে মেয়েটিকে আটকিয়ে রেখেছে। তো এটা দেখার পর ইমন ভাই ওইখানেই সেন্সলেস হয়ে যায়। তো সেন্সলেস হয়ে যাওয়ার পর বাকি যেই দুই ভাই ছিল, মানে সোহাগ ভাই আর হচ্ছে উজ্জ্বল ভাই, তো ওনাদের রাতের বেলা আবার ঘুম ভাঙে। তো ভাঙার পরে ওনারা খেয়াল করতে পারে যে না, ইমন ভাই তো নেই, ওই ঘরের ভিতরে নেই। তো এরপর ওনারা চিন্তা করে যে পাঁচতলায় যেই বাথরুমটা আছে মেবি ওইখানে গেছে হয়তো। তো ওনারা দুজনও নামতে শুরু করেন পাঁচতলার দিকে। পাঁচতলা বাথরুমের পাশে ছোট একটা খালি জায়গা, তাছাড়া পাঁচতলার কিছুই নেই। তো যখন ওনারা নামতে শুরু করে, ওইখানে খেয়াল করে যে বাথরুমের ওইখানে কেউ একজন উল্টা হয়ে দাঁড়িয়ে আছে। তো ফার্স্টে ওনারভাবে অবশ্যই এটা ইমন ভাই হবে, কারণ এত রাত্রে কি আসবে সে ছাড়া। কিন্তু যখন তার একটু ভালোভাবে তাকায় তখন দেখতে পারে যে না, এটা ইমন ভাই না, খুব লম্বা কোনো একজন লোক। আর যখন ওই লোকটা তাদের দিকে তাকায় তখন তারা খুব বেশি ভয় পায় এবং খুব বেশি অবাক হয়ে যায়, কারণ লোকটা অনেক বেশি লম্বা, অনেক বড় বড় চুল, আর স্বাভাবিক অর্থে খুবই ভয়ঙ্কর ছিল। তো এটা দেখার পর ওনারা দুজন সেই ইমন ভাই ওইখানে যেরকম হিপনোটাইজ হয়ে গেছিল, ওনারা কাইন্ড অফ ওরকম হয়ে যায়। ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে আর ওই লোকটা ওনাদের দিকে আসতে শুরু করে, আর তার মধ্যে লোকটা হঠাৎ করে পড়ে যায়। যখন ফ্লোরের মধ্যে পড়ে যায় লোকটা খুব বেশি মানে আসার ট্রাই করছিল সোহাগ ভাই আর উজ্জ্বল ভাইয়ের দিকে, কিন্তু কোনোভাবেই উনি আসতে পারছিল না। মনে হচ্ছিল যে কেউ একজন ওনাকে আটকিয়ে রেখেছে, কিন্তু খুব মানে খুব ক্রলিং করে আসতে শুরু করে এক পর্যায়ে, কিন্তু আসতে পারে না। তো হ্যাঁ, ওনারও ওই অবস্থায় সেন্সলেস হয়ে যায়। তো সকালবেলা যখন ইমন ভাইয়ের বাবা সোহাগ ভাইয়ের বাবা আসে যখন ছাদের মধ্যে, অর্থাৎ বাড়িওয়ালা যখন আসে, তো তখন তাদের তিনজনকে এই অবস্থায় পায়। সোহাগ ভাইয়ের পায়ের মধ্যে একটি স্ক্র্যাচ দেখতে পারে আর বাকি দুজনকে ওইভাবে অক্ষত অবস্থায় পায়। তো এরপরে ভাইয়া মোটামুটি স্টোরি এখানে।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মানে তুমি আপনি মানে আজকে শুনছিলেন যে আপনাকে একটা একটা জিনিস আমরা বলছিলাম, ব্ল্যাক ম্যাজিকের একটা ঘটনা বলছিলাম আমরা, আপনি শুনেছেন কিনা জানি না। এবং ব্ল্যাক ম্যাজিক অনেক সময় রক্ত বমিত হয়, তাই না?
জি জি,
রক্ত বমি হয়। এবং যিনি লিখেছেন তিনি বলছিলেন যে তার রক্ত বমির সাথে পোকামাকড় বেরিয়ে আসছে, এটাও হয় মনে হয় না?
রক্ত বমির সাথে আমি এরকম একটা কাজ করে দেখেছিলাম যে বারডেমে হাসপাতালে গেছিলাম, তাকে ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ ডিম পড়া খাওয়াছিল। তো রক্ত বমির সাথে সাথে মানে ভিতর থেকে যে দেহের কলিজে আছে এগুলো টুকরো টুকরো করে বের হয়ে যায়।
আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপনার আপনার ঘটনার জন্য, আপনাকে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের আজকে শেষ করতে হবে এখানে আসলে। তো আমাদের হাতে একেবারেই সময় নেই এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই কিন্তু মানে এখনও লিখে যাচ্ছেন আমাদেরকে, এবং আমাদের রেডিও ফুর্তি যে পেজ রয়েছে, আমি তার আগে যাওয়ার আগে আমি আগে আমাদের পেজের মানে অ্যাড্রেসগুলো আপনাদেরকে দিয়ে যাই। আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.foodie এন্ড www.facebook.com/foodfm.rasel। এই দুটো পেজে আপনি এসে কিন্তু আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, আমাদের পোস্ট যেটা আছে সেটা আপনি শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডদের সাথে, তাদেরকে জানিতে পারেন ভূত এফএমের খবর যে কোনো সময় পুরো সপ্তাহ জুড়ে আমরা আপনাদের সঙ্গে আছি। এবং এখানে আমাদের যে পোস্ট রয়েছে সেই পোস্টে আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই কমেন্ট করছেন যে রাসেল ভাই সিলেট থেকে শুনছি, থ্যাংক ইউ সো মাচ আপনি আমাদের সঙ্গে থাকার জন্য। পাভেল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রাউফ ইসলাম, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মুস্তাব্বিরুর, নিবির, আঞ্জুম, রিমা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রুবেল ভূঁইয়া, এছাড়াও আমাদের আব্দুর রহমান আমাদের সঙ্গে আছেন, সাদমান সামির আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ পলাশ আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন, এস এম শফিউল্লাহ আমাদের সঙ্গে আছেন, আনামুল হাসান খান সজীব আমাদের সঙ্গে আছেন, এছাড়াও সাকিব রহমান খান, তার আজকে বার্থডে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। শম্পা আখতার আমার সঙ্গে আছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে তিনি একটা হরর ফিল্ম দেখছেন সেটা লিখেছেন তিনি। আয়েশা খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বনিয়ামিন এবং আমার তিনি বলছেন যে আমি কিন্তু শুনছি। শারমিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন হাবিবুর রহমান হৃদয়, এছাড়া আমাদের সঙ্গে আছেন নাজমুল হুসাইন, তহসিন খান আমাদের সঙ্গে আছেন, রাবেয়া আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আরিফুর রহমান, এছাড়া এম ডি রাজ্জাক আমাদের সঙ্গে আছেন, রুহুল আহমেদ রুহুল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি কে এম, আচ্ছা আমাদের সঙ্গে আছেন এম ডি সবুজ সহ আরও অনেকে। আমাদের রেডিও ফুর্তি যে পেজ সেই পেজেও দেখতে পাচ্ছি আপনারা অনেকে আছেন, বিশ্বজিৎ দাস আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এইচ আর হিমেল এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নাজমুল হোসেন সজীব, এছাড়াও আছেন ইমরান হোসেন ইমন, যুগল রাজ আমাদের সঙ্গে আছেন, তারেক আল আল তাহসিন আমাদের সঙ্গে আছেন, ইসরাত জাহান বিথি আমাদের সঙ্গে আছেন, রবিউল ইসলাম রাহাত আছেন, ফাতেমা জোহরা আমাদের সঙ্গে আছেন, তহুরা রহমান আছেন, নাজমুল হাসান সজীব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন অর্ণব সহ আরও 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 অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং যারা আগামীতেও আমাদের সঙ্গে থাকবেন। আমি বলছি 30 তারিখ হচ্ছে আমাদের ঈদের পরের
স্পেশাল এপিসোড যেটা আমরা করি সেই স্পেশাল এপিসোড, সেই স্পেশাল এপিসোডে কারা আপনারা আসতে চান অবশ্যই আমাদেরকে জানান। এবং আপনাদের যেটা করতে হবে এটা জানানোর জন্য সেটা হচ্ছে আপনার ঘটনা লিখে পাঠাতে হবে আমাদের কাছে। ঘটনার অ্যাড্রেস তো বলে দিয়েছি, আরেকবার বলে দিচ্ছি, bhootfm@radiofurti.fm এটা হচ্ছে অ্যাড্রেস। এবং এখানে জানিয়ে দিন যে আপনি আগামী 30 তারিখ গল্পের শুরুতে উল্লেখ করুন যে আগামী 30 তারিখে আপনি আসতে চান, আপনাকে ডেকে নিয়ে আসবো আমরা এবং আপনাকে ইনভাইট করবো যদি আপনার ঘটনা সিলেক্টেড হয়। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। সামনে ঈদ আসছে এবং ঈদের আর মাত্র 1 দিন বাকি রয়েছে, এখন তো 12টা বেজেই গেছে। আশা করছি যে 26 তারিখে যদি ঈদ হয় তাহলে তো বলতে হবে যে আর মাত্র 1 দিন বাকি আছে, আজকের দিনটা অবশ্য বাকি রয়েছে। এবং আশা করছি যে এইটা যদি মানে এই মানে আমাদের একদম ঈদ মোবারক জানানোর শেষ সুযোগ ঈদের আগে, কারণ ভূতাশ্রম তো আর হচ্ছে না, ঈদের পরে হবে এবং ঈদের পরে 30 তারিখ। তো 30 তারিখের আমরা আবারও ফিরে আসবো এবং আজকে জানাচ্ছি আপনাকে ঈদের অনেক 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 শুভেচ্ছা। আপনাদের ঈদ অনেক সুন্দর কাটুক, আনন্দে কাটুক, আপনজনের সান্নিধ্যে কাটুক এবং সবাই মিলে একসাথে খুশিতে কাটান ঈদের প্রতিটি দিন, এবং প্রতিটি দিন হোক ঈদের মতোই আনন্দের। আজকের মতো এখানে শেষ করছি, কথা হবে আগামী সপ্তাহে আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।
Exclusively on FusionBD.com.